exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে বুধবারের রাত, এবং এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন, আমি আরজি কিবরিয়া, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2-তে। কে রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে পরিচিত হব, জীবনের গল্প শুরু হয়েছে ইনফ্যাক্ট। তার আগে আপনাদের সবাইকে যেটা বলতে চাই অনুষ্ঠানের শুরুতেই, এই অনুষ্ঠান একটি মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম, আমরা সবসময় এই কথাটা বলি। আমরা ধীরে ধীরে 300তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। যদি এই অনুষ্ঠানে আপনি আসতে চান, জীবনের গল্প বলতে চান, যে জীবনের গল্প শুনে মানুষের মধ্যে ইমোশন তৈরি হবে, সেটা গুড সেন্স হোক, ব্যাড সেন্স হোক, কোন একটা প্রতিক্রিয়া আমাদের লিসনারদের মধ্যে তৈরি হবে আপনার জীবনের গল্প শুনে, এরকম গল্প যদি আপনার মনে হয় যে না এটা আপনার গল্প, যে কথাটি আপনি কখনো কাউকে বলতে পারেননি, সে কথাগুলো আপনি লাখ লাখ মানুষের কাছে বলতে চান, মন খুলে কিছুক্ষণের জন্য হলেও হালকা হতে চান, তাহলে চলে আসুন আপনি আমাদের এই অনুষ্ঠানে। আসার জন্য নিয়ম হচ্ছে বেশ কয়েকটি। আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। এছাড়া আপনি আমাদের সঙ্গে ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন, www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। এছাড়াও আপনি যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে, একটু পরে আমি ফেসবুকের অ্যাড্রেস বলে দেব। চলুন এই পর্যায়ে যিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নাম?
সাথী।
সাথী, বয়স আনুমানিক?
21।
21 বছর বয়স। কোথায় আছেন? ঢাকাতেই।
জি।
জন্ম জেলা?
শরীয়তপুর।
শরীয়তপুরে?
জি।
ওকে, ঠিক আছে, বলেন আপনার ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে।
আমি তো গ্রামের মেয়ে, আমি যখন ক্লাস ফোরে পড়ি, তার আগের কথা এত মনে নাই। আমাদের ফ্যামিলিটা ছিল একটু অন্যরকম, পুরো একটা অশিক্ষিত ফ্যামিলি, আর আমার দাদি ছিল একটু দজ্জাল টাইপের। আমার আম্মুর প্রতি অনেক অত্যাচার করত, আব্বু মেজ ছিল, কিন্তু আমার আব্বুর বিয়ে হয় আগে। আমার আব্বু একটু অন্যরকম ছিল, মানে নেশা করত, অন্য মেয়েদের কাছে যাইত, আম্মুকে মারত, আমার দাদি মারত, এগুলো দেখতাম
মাকে।
জি।
আপনি কত নাম্বার ছিলেন ভাই বোনদের মধ্যে?
আমি বড় মেয়ে।
সবার বড় ছিলেন আপনি?
আচ্ছা,
আপনি ক্লাস ফোর এর গল্প বলছেন নাকি চার বছর বয়স?
ক্লাস ফোর থেকে।
ক্লাস ফোর, তার মানে ক্লাস ফোরে যখন আপনি পড়েন সেই সময় আপনার যেগুলো মনে আছে, মায়ের গায়ে হাত তোলা বা এরকম একটা কিছু? ওকে।
আমার আব্বু কোনো কামাই করতো না, মানে কাজ করতো না। আমার আম্মু স্কুলে জব করত,
টিচার ছিল।
টিচার ছিল? জি।
প্রাইমারি স্কুলের?
না, হাই স্কুলের টিচার ছিল বাংলার।
আর বাবা কিছুই করতো না?
না, একদম পুরো বেকার ছিল, মানে নিজের বাজারে যাইতে হলেও টাকাটা আমার আম্মুর কাছ থেকে নিয়ে যাইত।
বউয়ের রোজগার খাপে আবার বউয়ের গায়ে হাত তোলে?
হ্যাঁ, আমার আম্মুর আবার একটু দুর্বলতা ছিল, আমার আম্মুর আগে একটা বিয়ে হয়েছিল।
ওকে।
তো সেখানে আমার আম্মুর রিলেশন করে বিয়ে হয়, তারপর একটা মারামারি যাই হোক কিছু একটা হয়ে ডিভোর্স হয়ে যায় সেখান থেকে। পর আমার
বাবার এটা প্রথম বিয়ে ছিল?
জি, আমার আব্বু প্রথম ছিল। এগুলোর জন্য আমার দাদা, আমার দাদার ভাইয়েরা আর কি, তারা ভাবলো যে বিয়ে দিয়ে দিই তাহলে অন্তত ঘর ধরবে। আমার আম্মুর ভাইয়েরা অনেক বড় বড় কাজ করে, কিন্তু বোনদের প্রতি এত দায়িত্ব কখনই পালন করে না আমার মামারা। তো আমার আম্মু তখন ডিভোর্স হয়ে যায়, তখন আম্মু আসলে বুঝতে পারে যে ভুল করছে আমার আম্মু। তখন আমার আব্বুর বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তো আমার আম্মু রাজি হয়ে যায়। আম্মুর যার সাথে বিয়ে হয়েছিল তখন সে বিয়ে করে ফেলে, যার জন্য আমার আম্মু রাগ করে আমার আব্বুরে বিয়ে করে ফেলে। জানতো আম্মু যে আমার আব্বু একটু নেশা করে, কিছু করে না, বেকার। আমার আম্মু আরো শিক্ষিত, এই জন্য আমার দাদি প্রথমে মানে, কিন্তু পরে আস্তে আস্তে অনেক অত্যাচার করে। মানে সারাদিন আম্মু স্কুল করে, আবার স্কুল থেকে আসে তো একটু ক্লান্ত ক্লান্ত থাকে। আমার দাদি চাইতো সারাদিন শুধু কাজ করবে। তো রাতে হারিকেন আছে গ্রামে, ও হারিকেন ধরে ওই ঘর লিপত, মাটির ঘর ছিল তখন।
ওকে।
আর বালতি বালতি কাপড় ভিজাই দিত আমার দাদি, আমার আম্মু সেগুলো ধুইত রাত্রে। সকালে উঠে রান্না বান্না করে ঘর টর আবার লেপে টেপে আবার স্কুলে যাইতো, রাত্রে এসে খড়ি গুছাইত বাঁশ জোর দিয়ে। আমার আব্বু তো থেকে বাসর রাত থেকে আমার আম্মুর প্রতি অত্যাচার করত, বিড়ি খায় বিড়িগুলো এখানে ধরে রাখতো ঠাইসা, এখনো দাগ আছে আমার আম্মুর। তো আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমরা আলাদা হয়ে যাই, তখন আর কি দাদির সাথে আম্মুর যে ভেজালটা ওইটা একটু থেমেছিল, কিন্তু আব্বুর সাথে আম্মু যে ভেজাল এটা চলতেই লাগলো। স্কুলে যাও দেখা গেছে টিচারদের সামনে মারা শুরু করছে। তো রোজার মাসে ইফতারির সময় ইফতারি করতেছে, তোমার আম্মুর একটা ডাক দিচ্ছে, আমার আম্মু আবার রান্না করতেছে, আমার আম্মু আসতে
লেট হয়েছে।
তো আমার আব্বু তো উঠে যায় মারছে, গলার সাথে কাপড় পেঁচে টান ধরে রাখছে, দৌমাটকে গেছে, প্রায় জিবলা বেরিয়ে গেছে। আমরা তো চিকের প্রতি, পরে গ্রামে সবাই আসছে ধরছে, পরে মানে মারতো আবার পরে পায়ে ধরে ক্ষমা চাইতো আমার আম্মুর। তো আমি যখন,
তারপর মা চলে যেত না কেন?
না, আমার আম্মু চলে যাইতো, দেখা গেছে দুই দিন পর আমার আব্বু যায় আবার পা ধরে নিয়ে আসতো। আমার আম্মুরও একটা দুর্বল ছিল, এক বিয়ে হয়েছে চলে আসতে, আমার মামারও তত কেয়ার করতো না,
গ্রামীণ পরিবেশে।
হ্যাঁ, ওই যে যখন প্রথম ডিভোর্স হয়ে গেছে তখন আমার আম্মুর একটা অভিজ্ঞতা হয়ে গেছে হাজবেন্ড ছাড়া। আমার আম্মু একটু অন্যরকম ছিল, যে দিয়েছিল অনেক, মানে নিজের স্বার্থটা অনেক ভালো বুঝে। ছোট চাষার সাথে আমার আম্মুর রিলেশন ছিল, মানে রাতের পর রাত আমার আব্বু আসতো না, এখানে সেখানে যাইতো, আমার আম্মু আমার ছোট চাচার সাথে রিলেশন করে। কিন্তু গ্রামে সবাই জানতো, আমার অন্যান্য চাচিরা গ্রামে সবাই জানতো যে আমার আম্মুর সাথে আমার চাচার একটা রিলেশন আছে
ছোট চাচার।
জি, তো যখন আমি ক্লাস সিক্স সেভেনে উঠি তখন তো খরচ আরো বেশি বেড়ে যায়। আমি বড় মেয়ে, ছোট ভাই কিশলায় পড়ে, ওরও একটা খরচ আছে, আবার সংসারে একটা খরচ। আমার দাদার অনেক জমি জমা ছিল গ্রামে, আমার দাদা ছিল মাতব্বর, এই হিসেবে সবাই সম্মান করত, তাছাড়া মানে অন্য কোনো ভাবে আমার দাদার ফ্যামিলি কেউ সম্মান করতো না। তো আমি যখন ক্লাস সিক্সে পড়ি, আমার আম্মু আমার অনেক কষ্টেই বড় করছে। ওই গ্রামে আগে তখন পুরান কাপড় পাওয়া যেত, তো ওগুলো আমাদের পরাইতো, কিন্তু আমার আম্মু ঠিকই নতুন ড্রেস পরতো। তো এরকম যাইতে যাইতে এক সময় ক্লাস সেভেন যখন পড়ি তখন জানতাম যে আমার আম্মুর সাথে আমার ছোট চাচার একটা রিলেশন আছে। একদিন দেখি যে আমি গেছি প্রাইভেট পড়তে, স্কুল ছুট হয়ে গেছে, তো বাড়িতে কেউ নাই, আম্মু যে স্কুলে ছিল আমি ওই স্কুলেই ছিলাম। তো আম্মুর তো ছুট হয়ে গেছে, আম্মু বাড়ি চলে গেছে, বৃষ্টি নামতেছে অনেক। তো আমার ছোট কাকা আমার আম্মু বারান্দার রুমে শুয়ে আছে, মানে আমাদের রুম চারটা ছিল, ওই রুমে শুয়ে আছে। আমি হঠাৎ করে চলে আসছি,
তখন আপনার বয়স কত?
তো দেখি আম্মু আর আমার ছোট চাচা দুজনে শুয়ে আছে। মানে এটা দেখার পরে তখন আমি কিছু আন্দাজ করতে পারলাম যে আমার আম্মুর সাথে হয়তো বা রিলেশন টিলেশন আছে, তখন আমি জানি না, কিন্তু গ্রামে সবাই জানতো। তো একটা সময় একটা আপা আছে আমাদের বাড়িতে, মাঝে মাঝে রান্না টান্না করে দেয়, আবার আসে, অনেক ফ্রি আর কি আপার সাথে। একদিন আম্মু কান্না করতেছে, তো এখন আমি আপার কাছে গিয়েছি, আপারে বলতেছি আপা এরকম আম্মু কান্না করতেছে কেন, আমি বুঝতেছি না। তবে আপা বলতেছে যে এরকম আমার কাকার নাম ছিল ফারুক, বলতে ফারুকের জন্য মেয়ে দেখতে গেছে, ফারুক গেছে, এই জন্য তোর মা কান্না করতেছে। তখন আমি কি বলবো, আমি মানে আমার আপারে কি বলবো, নিজের কি বুঝাবো, না আমার আম্মু রেখে বলবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। তো আমার ছোট কাকু মানে বিয়ের বয়স পার করে যে বিয়ে করলো,
ফ্যামিলিতে গন্ডগোল হতো না যে কাকার বিষয়টা? তো মোটামুটি সবাই জানতো।
হ্যাঁ, সবাই জানতো।
সবাই কি বিষয়টাকে মানে ওভারলুক করে যেত নাকি গন্ডগোল হতো?
না না, গন্ডগোল হতো না। আব্বুর সাথে মাঝে মাঝে হইতো, মানে আব্বু এটা মাইন্ড করতো যে ফারুক কেন আসতেছে, ফারুক কেন প্রতিদিন রাতে আমাদের ঘরে কেন ঘুমাইতেছে, তারপর মানে ভালো একটা তরকারি টরকারি বা পিঠাটা বানাইলে দাদারে দিবে, আগে দাদিরে খাওয়াবে, সে ভেজাল জঞ্জাল যাই হোক, কিন্তু তা না করে আগে ফারুক, ফারুকের জন্য একটা তরকারি। মানে আমার আম্মু সংসারের প্রতি অতটা খেয়াল ছিল না আমার আম্মুর,
মানে পুরোপুরি ফারুকের প্রতি ডেডিকেটেড যেটাকে বলে।
হ্যাঁ, আমার আমাদের বাসায় কি কাজের মহিলা রেখে দিছে, উনি রান্না করতো, উনি সবকিছু সংসারে, উনি সব। আমার ওই আপা আর কি বলতেছে যে এরকম তোর মার সাথে ফারুকের রিলেশন আছে, তোর মা এরকম শারীরিক সম্পর্ক টম্পর্ক হয়েছে, এগুলো আর কি আমার বলতেছে। আমি যখন ক্লাস সেভেনে পড়ি, আমরা যখন ভাবতেছি যে আমার আম্মু, তখন আমার নিজে খুব খারাপ লাগতেছে, আমি এরকম একজন আম্মুর পেটে হয়েছি, মানে এরকম আমার খুব খারাপ লাগতেছিল। তো আম্মুরে কিছু বলিনি, আম্মু কষ্ট পাবে, আবার দেখা গেছে আম্মুরে কিছু বলতে গেলে আম্মু তো স্বীকার করবে না, উল্টা আমার আমার প্রতি আরো অত্যাচার করবে আম্মু, মানে ওই রিলেশনের প্রধান বাধা হয়ে যায় আমি। আমি তখন বড় হয়ে গেছি, সবসময় তো আমার ছোট চাচার সাথে সবসময় কথা বলতে পারতেছে না, আমার ভাইরা তো ছোট ছোট, তখন আমার দেখতে পারে না, মানে আমার আম্মু দেখতেই পারতো না মোট কথা। তো একটা সময় আমার আব্বু শুধু বলতো কি, তুমি ফারুক স্যার কেন বোঝো না, এগুলো বলতো, কিন্তু আমার আম্মু কখনো স্বীকার করতো না। আমার আম্মু বলতো কি যে সে দেবর হয় তাকে আমি দিতেই পাই, তার সাথে আমি কথা বলতেই পাই, তাগুলো নিয়ে সবসময় আম্মুর সাথে ভেজাল হয়ে তাব্বুর, সবাই এতটাও শিওর হয় না যে একদম ওই পর্যায়ে চলে গেছে, ফিজিক্যাল রিলেশনের পর্যায়ে চলে গেছে, এটা কখনো
কেউ শিওর।
হ্যাঁ, আমি নিজে দেখছি। তো আরেকদিন আমার আব্বু একটু উড়নচন্ডে ছিল, মাঝে মাঝে বাড়িতে আসতো না, আমার ছোট চাচা আলাদা ঘরে ঘুমাইতাম, তো আমার ছোট কাকা রাতের বেলা আসে আমাদের বাড়িতে, আমাদের বাড়িও আলাদা। তো আমাদের ঘরের ভিতরে টয়লেট ছিল, তো চারটা রুম, এক পাশে একটা রুম, তার পরে এক রুম, তো ওই রুমের সাথে টয়লেট ছিল, কি বাইরের লোক আসলে ওই পাশ দিয়ে ঢুকতে পারতো। তো আমার ছোট চাচা আমার আম্মু রিলেশন করতেছিল, তো আমি তো রাতে উঠছি, উঠে যাব, দরজা ধাক্কা, এখন দরজা খুলতেছে না, ঘুমের ভিতরে আমি বুঝতে পারতেছি দরজা খুলতেছে না কেন, ওই লোহার দরজা তো চারপাশে দিয়ে আবার একটু দেখা যায়। তো দেখি যে আম্মু আর আমার ছোট কাকা মানে এমন অবস্থায় দেখলাম যে তখন আমি মানে কি করবো, আমি কিছু বুঝতে পারতেছি, মানে আব্বুরে বলবো না আমার ফুফুদের কাউরে বলবো যে এটা বন্ধ করতে, বুঝতেছি না আমি কি করবো।
আজকে যে আপনি কথাগুলো আজকে এই যে লাখ লাখ মানুষের সামনে শেয়ার করছেন, আগে কি কারোর সাথে এই বিষয়গুলো কখনো শেয়ার করেছেন?
না, আমি কারোর সাথে শেয়ার করার মতো কারোর আমি পাইনি, কারণ কারোর কাছে বলতে গেলে ওই আপারেই ধরি, বিশ্বাস করে আমি বলতে যাই, ওই আপাই গ্রাম ভরে ছড়াবে, আরেকজনের কাছে বলবে, এই ভয়ে আমি আসলে বলি নাই কাউকে।
আজকেও যে কারণে এখানে বলতে এসছে সেটার পেছনে একটা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে নিজের মনটাকে হালকা করা, এত বছর ধরে মনের মধ্যে চেপে রেখেছে, নিজের মা, এবং তারও হয়তো একটা গল্প আছে ফারুকের পেছনে, ডেডিকেটেড হওয়ার পেছনে বা লাভে পড়ার পেছনে, সে গল্পটা হয়তো অত্যন্ত শক্তিশালী। কিন্তু সন্তানের জায়গা থেকে মাকে এইভাবে দেখা এবং এটা ভেতরে ভেতরে পুষে রাখা, কাউকে না বলতে পারান, এবং এটা বছরের পর বছর নিজের বুকের ভেতরে চেপে রেখে সহ্য করে যাওয়া, এটার কারণে কি ধরনের মানসিক বৈকল্য হতে পারে একটা মানুষের, সেটা হয়তো আমরা সামনের দিকে গেলে বুঝতে পারব। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখবেন যে আমরা রিক্সাতে চড়ে আছি, রিক্সাওয়ালা কিছুই শুনতে পাচ্ছে না, এরকম মনে করে রিক্সার মধ্যে অনেক সময় অনৈতিক অসামাজিক কিছু আচরণ করি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তৃতীয় পক্ষ অনেক সেন্সিটিভ এবং এরা সবকিছুই বোঝে। কোনো বাচ্চার সামনে যদি কোনো ডিসকাশন চলতে চলতে আপনি হঠাৎ করে থেমে যান, এই চুপ করে বিষয়ে কথা বলা যাবে না, এটা 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 ঠিক হচ্ছে না, ওই বাচ্চার ওই বিষয়ের প্রতি মারাত্মক রকমের কিউরিওসিটি গ্রো করে এবং এই কিউরিওসিটি অনেক সময় বিপদগামিতা ডেকে নিয়ে আসে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, আমরা গল্পেই ফিরতে চাই। আমরা শুধু বলবো যে হেলোইন 920 এমন একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটি মানুষের মন খুলে কথা বলার একটা জায়গা, যেটা হয়তো পৃথিবীর কারোর সাথে শেয়ার করতে পারেনি, সে এখানে এসে সেটা শেয়ার করে এবং এই শেয়ারিং এর মধ্য দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবনে অনেক অনেক এক্সপিরিয়েন্স গেদার করি, ভালো থাকার জন্য। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমাকে একজন মেইল করেছেন, ইভান ঢালি নামের একজন, আমি জানি না এপিসোডটি আপনি শুনতে পাবেন কিনা, উনি দুবাই থাকেন, ভদ্রলোক, ব্যক্তিগত একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে খুব বেশি ড্রিঙ্কস করা শুরু করে এবং দুবাই যখন গেছে তারপরেও এটা কন্টিনিউ করেছে। এক পর্যায়ে তার প্রেম হয়েছে, সে বিয়ে করেছে, তো বউয়ের কাছেও বিষয়টা গোপন করত যে সে ড্রিঙ্কস করে। যখন সে কোনোভাবে এটা কিওর করতে পারছে না, ইন দ্য মিন টাইম সে হ্যালোইন 920 কিছু এপিসোড শুনেছে এবং শোনার পরে সেটা গিভ আপ করেছে, ড্রিঙ্ক থেকে বের হয়ে এসছে। তাহলে বোঝেন যে এই এপিসোডগুলো, এই মানুষের জীবনের গল্পগুলো একটা মানুষকে সঠিক পথে আনার জন্য কতটা শক্তিশালী, যেখানে হয়তো আজকের এপিসোডটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। ঠিক আছে, সাথে আমরা ওই জায়গাটাই ফিরি, আপনি কারোর সাথে শেয়ার করতে পারতেন না, মাকে ওই অবস্থায় দেখলেন, তারপর?
হ্যাঁ, তো সেদিনের পর থেকে মানে আম্মু যদি আমার কোনো ভালো একটা উপদেশ বা ভালো কোনো মানে বোঝাইতে চাইতো, মানে বিষের মতো মনে হইতো। আর আমার ছোট কাকারি তো তারপর থেকে আমি দেখতেই পারতাম না, আমি আবার একটু শান্ত ছিলাম, বেশি কথা বলতাম না কারোর সাথে। কিন্তু স্কুলে গেলে ক্লাসে সবার সাথে খুবই দুষ্টামি করতাম। তো আমার আম্মু আবার একটু চালাক ছিল, সবকিছু ধরে ফেলতো আগে আগে। আর যখন আমি ক্লাস 8 পড়ি, তো তখন আমাদের ক্লাসের একটা ছেলে আমার অফার দেয়, আমি রাজি হইনি। যখন ক্লাস 9 উঠি, বাসির বাড়ির একটা ভাইয়া, আমার ভাইয়ের কাছে প্রাইভেট পড়তাম আমরা ছোটবেলা থেকে, একটু বড় হয়ে গেছি তো গ্রামের বিষয়, তো এজন্য আর কি স্যার ঘরের ভিতর ভাই আমার প্রাইভেট পড়ালে অনেক অনেক কথা বলতে পারে, এজন্য আমার আম্মু বলল কি যে না আর পড়াইতে হবে না, আমি ওরে স্কুলে টিচার দিয়ে দিব। তো স্কুলে টিচার দিল, তো ওই সময় থেকে ভাইয়ের প্রতি আমার একটা ভালো লাগা হইল।
কি নাম ছিল ভদ্রলোকের?
রাহুল। তো আসতো প্রাইভেট পড়াইতো, ভালো লাগতো। তো 9 উঠলাম, আমার ছোট ভাই আবার ওই ভাইয়ের অনেক পাগল ছিল, ও স্কুলে টিচারদের পড়ার ভালো লাগতেছিল না, এক বছর পড়ার পর রেজাল্ট খারাপ হয়েছে, তো আম্মু বলতেছে কি যে তাইলে ওর কাছে দেই, পড়াবে যত সময় আম্মু বসে থাকবে আমাদের কাছে, যাতে গ্রামের, হ্যাঁ গ্রামের অন্য কেউ কিছু বলতে না পারে। 4 পরে প্রাইভেট পড়ে তো সন্ধ্যাব্দি, ভাই আবার এমনি রাতে আসতো, ওনাদের বাড়িতে আবার তখন টিভি ছিল না, তো তখন একটা সিরিয়াল হইতো ভালোবাসা.com, তো ওই সিরিয়ালটা আসতো দেখতো, আমরা ওই সিরিয়ালটা পাগল ছিলাম, মানে পরীক্ষা থাকলেও দেখা যাচ্ছে ওই সিরিয়ালটাকে দেখতে হইতো, আর আমি দেখতাম ওই কারণে যে ওই টাইমে ওই ভাইটা আসবে, এই জন্য আমি যাইতাম।
আপনি ওনার প্রতি ফল ইন?
হ্যাঁ, আমার খুব ভালো লাগতো। তো একটা সময় ভাইয়া বুঝতে পারলো যে আমি ভাইয়ের পছন্দ করি। ফুপু, আমার ছোট ফুপু, তার হাজবেন্ড আবার দেশের বাইরে থাকতো, তো সে টাইম পাস করার জন্য একটা আলাদা ফোন ইউজ করতো। যখন তার হাজবেন্ড দেশে আসতো, ফোনটা কি করতো, এক একজনের কাছে রেখে যেত, দেখা যাচ্ছে আমার দাদির কাছে রেখে যেত বা আমার চাচিদের কাছে রেখে যেত, কারোর কাছে রেখে যেত। তার হাজবেন্ড আসতো, 4 মাসের বেশি তো থাকতো না, ওই 4 মাস ফোন অফ করে রাখতো। আন্টি তখন আমার বলল কি যে তোর আঙ্কেল আসবে, তো এরকম আমি ফোনটা রাখবো, তো তোর কাছে একটু রাখিস, তোর আম্মু যেন না জানে। আমার আম্মু আবার আমার ফুপুদের কতটা পছন্দ করতেন, আমার মিশলেই তো আমার ফুপুরা মানে ওই বিষয়ে আমার বলতো, তোর আম্মুর সাথে আমার বাড়ির রিলেশন এই দেখছি, আমার ফুপুরাও অনেক কিছু দেখছে। তো যাই, কোনো কারণের জন্য আর আসতে পারে নাই সে বছর। তো ভাইয়া বুঝতে পারে যে আমি অনেক পছন্দ করি, সেও মানে আমার আমার আরো বেশি দুর্বল করার জন্য সে সবসময় দেখে আমার সামনে আসতো, আমার সাথে কথা বলার চেষ্টা করতো, দেখা যায় সন্ধ্যার পর থেকে রাত 10 অব্দি আমাদের বাসায় বসে থাকতো, আমার আম্মুর সাথে এই গল্প সে গল্প করতো, এটা সে টিভি দেখতো, যেন সে টিভি দেখার জন্য বসে আছে, আসলে কিন্তু তা না। একটা সময় আমার জ্বর হয়েছিল, তো সন্ধ্যার সময় আমি বারান্দার রুমে শুয়ে আছি, আম্মু আমার গায়ে হাত দিছে, দেখে যে জ্বর হয়েছে, তো সাথে সাথে আব্বুরে ফোন করছে যে ওষুধ নিয়ে আসো। তো আমার আব্বু আবার আমার অনেক ভালোবাসতো, তখন আমার ওই ভাইটা আসছে, আসলে শুনছে আমার জ্বর হয়েছে, আমার কপালে হাত দিছে, হাত দিয়ে দেখছি যে জ্বর আসছে, তো বলছে যে বৃষ্টিতে ভিজছো কেন, তুমি তুমি করে আমার বলতো, মামা বলতো আমার আব্বুরে, আম্মুরে বলতেছে মামি মামার ওষুধ নিয়ে আসতে বলেন। তো আমার আব্বু আসলো প্রায় রাত 10-11 সময়, ততক্ষণ অব্দি বসে আছে ভাইটা, ওষুধ আনলো আব্বু, আমার খাওয়াইলো, প্রায় আধা ঘন্টা পর আমার জ্বরটা একটু কমলো, তারপরে ভাই বাড়ি গেল। তখন আমার আরো দুর্বল হয়ে গেলাম আমি। কিন্তু আমি কখনো সেরকম সামনাসামনি বা কারোর মাধ্যমে বলতে পারিনি, আমি সাহস পাইনি, যেহেতু উনি আমার বড় ভাই ছিল, বড় ভাই ভাই ডাকতাম। তার আম্মু আবার আমার অনেক পছন্দ করতো, পাশাপাশি বাড়ি এলো, মানে আমাদের গোষ্ঠী কেউ ছিল না, তারপরে অনেক আদর করতো, কিছু রান্না করলে আমার জন্য পাঠাই দিত। তো তারপর থেকে প্রতিদিন সকালে যখন উনি গরু নিয়ে আর কি মাঠে যাইত, আমাদের স্কুলের সাথে মাঠ ছিল, মাঠে অনেক ঘাস ছিল, উনি আবার গরু পালতো, ওনার বাবা আবার দেশে বাইরে থাকতো, উনি একটা ছেলেই ছিল, প্রতিদিন সকালে গরু নিয়ে যাইতো মাঠে। আমি জানতাম যে উনি ওই টাইমে গরু নিয়ে যায়, আমি ওই টাইমে স্কুলে যেতাম না, ওই টাইমে আমার ফার্স্ট ক্লাস শুরু হইতো। আমাদের বারান্দায় গেট লাগানো ছিল, তো গেট দিয়ে দেখা যেত রাস্তা, একদম পুরো রাস্তার সাথে, তো আমি গেটের সামনে দাঁড়াই থাকতাম সবসময়, দেখবো একটু দেখবো। ভাইয়া মাঠে যাই তো গরু বানত, আমি জানি এই পথ দিয়ে ফিরে আসবে, আসবে এই পথ দিয়ে, আমি ওই বসেই থাকতাম। হ্যাঁ, ভাইয়া যাইতো আমি দেখতাম, মানে একদম যত দূর অব্দি দেখা যেত আমি তত দূর অব্দি তাকাই তাকাই দেখতাম।
ওকে বুঝতে পারতো যে আপনি তাকিয়ে আছেন?
হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম তাকাই আসি, একদম পুরো সামনাসামনি, যে সে আমার দেখতেছে আমি তাই দেখছি, তখন আমার মানে শরীর কাঁপতাম, অনেক ভয় লাগতো তখন আমার। ও বুঝতো যে ওর আমার ভালো লাগে, কিন্তু ও কখনো আমাকে বলে নাই, আমার বলার মতো তেমন কখনো সুযোগও দেয় নাই।
ওকে,
তো এরকম যাওয়ার পর আমি যখন এসএসসি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষার আগে আমাদের স্কুলে সাথে আবার মাঠ, স্কুলে জানালা দিয়ে মাঠ দেখা যেত, আমি এবার ওই জানালার পাশে বসতাম, আর ক্লাসে সবাই জানালার পাশে বসার জন্য মারামারি লাগাইতো। আমি এবার কি করতাম, প্রতিদিন ভোরে ছয়টার সময় যায় জানালা বাইয়া যায়, আমি এবার একটু একটু মানে স্কুলে, হ্যাঁ স্কুলে দোষটা আমি করতাম, কিন্তু বাড়িতে আমি পুরাই শান্ত, আমি কারোর সাথে কথা বলতাম না। টিনের স্কুল ছিল, তো যার কারণে টিন মানে ওই যে লোহা ছিল ওটা আবার খোলা ছিল, ওটা ধাক্কায় উপরে উঠা যাইত, অনেক সময় হাত পা কাটেও যাইতো। তারপরেও আমি সকাল ছয়টার সময় যাই, মানে খাতা রেখে আসতাম, যে আগে ওখানে খাতা রাখতে পারবে সেই ওখানে বসতে পারবে, তো ওখানে খাতা পড়লে আর কি ওইখানে বসতো না।
সুইট লাভ।
তো আমি যাইতাম জানালার কাছে বসে থাকতাম, মানে টিচাররা কি পড়াইতেছে কি হচ্ছে আমি কিছুই দেখতেছি না, আমি শুধু বাইরে দেখতেছি কখন আসবে, যখন দেখতাম গরু নিয়ে আসতেছে তাকায় দেখতাম, অনেক সময় অনেক মায়েরও খাইছি বাইরে তাকায় আসো, কারণ টিচাররা মানে দেখা যেত একটা অঙ্গ বুঝাইতেছে আমি বাইরে তাকায় আসছি, মারতাম ডাস্টার দিয়ে মারতাম। আবার দেখা যেত যে সামনে জানালা দিয়ে বাকিটুকু দেখা যাচ্ছে না, পিছনে জানালা দেখতে হবে, আমি পিছনে চলে যেতাম, বলতাম যে এখানে রোদ আসছে এখানে বসতে পারতেছি না স্যার, আমি পিছনে বসবো। এইভাবেই গেল, আমি মানে যখন ওনারে না দেখতে পারতাম, তখন আমাদের বাড়ির সাথে বড় একটা গাছ আছে পাইনাল বলে, আমাদের গ্রামে পাইনাল গাছ, তো এই গাছের নিচে সবসময় মাচালির মতো পায়তারা পায়তারা রাখে সবাই, তো মাচালির উপর সবসময় বসে থাকতাম, যদি উনারে না দেখতে পাই ওনার বাড়ির দিকে আমি তাকাই তাকাই দেখতাম। আর পড়াশোনা আমি কখনোই পড়াশোনার প্রতি মনোযোগ ছিলাম না, মানে ছোটবেলাতে কখনোই না, সবাই দেখতেছিলাম পড়তেছি কিন্তু আমি কিন্তু পড়তেছি না,
24 ঘন্টা মাথার মধ্যে রাহুল ঢুকেছিল
সবসময়।
ফার্স্ট লাভের ক্ষেত্রে কেন জানি এরকম হয়,
তখন এরকম ভাইয়ের প্রতি বেশি দুর্বল হয়ে যায় এরকম, মানে প্রতিদিন একদিন না দেখলে ভাল লাগে না, মানে একদিন বৃষ্টি নামতেছে, বৃষ্টির ভিতরে তার গরু নিয়ে আসতে পারবে না, বৃষ্টির ভিতরে আসতে পারতেছে না, আমি আর দেখতে পারতেছি না। তো যাই হোক, একটা সুতে নিয়ে গেছি বাড়িতে,
ওদের বাড়িতে,
হ্যাঁ ওদের বাড়িতে গেলে ওর মা আর ওই থাকতো বাড়িতে, ওর একটা বোন আছে বিয়ে হয়ে গেছে আর ও একাই ছিল, তো ওর মা আর ফুপু ডাকতাম। তো বলছি ফুপু আপনার নাকি শরীর খারাপ শুনলাম, আসলে কিন্তু কিছুই না, একটু দেখে আসতাম আসলে বাড়ি আছে কিনা, তো দেখতাম যে একদিন বাড়ি নাই, হয়তো বা ক্লাস ক্লাস থাকতো নাকি যাইতো চলে বাড়ি থাকতো না, আবার বৃষ্টি নামলে তো গরু নিয়ে আসতে পারতো না, এইভাবে যায় যে আমি দেখে আসতাম। তো একটা সময় যখন এসএসসি পরীক্ষা দিব, ওই আন্টি আবার আঙ্কেল আসবে বিদেশ থেকে, তো আন্টি বলতেছে যে এখন তো তোর আঙ্কেল আসবে, তো ফোনটা কিন্তু এখন রাখবি, আমি বলছি আচ্ছা, তো আন্টি আমার ফোন দিয়ে গেছে আমার এসএসসি পরীক্ষার ভিতরে, ফোনটা আমি এবার কি করছি সামলে রাখছি, চাল এর অনেক বড় একটা কুলা থাকে আমাদের, প্রায় 100 কেজি চাল রাখে ওরা ভিতরে, তো ওই চালের ভিতরে লুকাই রাখছি আমি। তো প্রতিদিন চাল মাপতো যে কাজের মহিলা, উনার দিয়ে আমি চাল মাপাইতাম না, আমি সবসময় চাল মাপাইতাম যদি ফোনটা হাতে পড়ে যায়। প্রতিদিন রাতের বেলা আমি ফোনটা বার করতাম যখন ঘুমাইতাম, আমি একাই ঘুমাইতাম, তো এখন মনে মনে একটা মানে বুদ্ধি আসলো যে আমি ওই ভাইয়ের ফোন দিব, দেখি রং নম্বরে ফোন দিই, আগে কখনো ফোন ইউজ করি নাই, জানি না ফোন সম্পর্কে কিভাবে কথা, মানে কিছুই জানতাম না। ওই আন্টির সিম আন্টি আবার খুলে রেখে দিয়েছে, যদি আমি কাউকে ফোন টোন দিই বা আন্টি তো রং নাম্বারে কথা বলে, দেখা যাচ্ছে আমি কথা বললাম সত্যি ঠিকানা বলে দিলাম, সমস্যা হয়ে যাবে। আমি এবার কি করলাম, আমাদের এক দাদা আছে টেম্পু চালাইতো, ওই দাদা টেম্পুতে যাই পরীক্ষা দিতে যাইতাম, তো দাদার বলছি কি দাদা আমার একটা সিম কিনে দেন, আমার আম্মুরেও দেখতাম সিম ইউজ করতো অনেকগুলা,
মাও সিম ইউজ করতো অনেক,
হ্যাঁ আমার আব্বুর গোপনে আমরা দেখতাম, অনেকের সাথে কথা বলতো, এমনকি আমার আব্বুর একটা ফ্রেন্ড ছিল, সে ফ্রেন্ডের সাথেও অনেক সম্পর্ক করতাম রাম্মু, এগুলো নিজের চোখে দেখছি।
ঠিক আছে, আপনি বলেন। তারপর
তো বলছি কি দাদা আমার একটা সিম কিনে দেবেন, কাউরে বলবেন না, আমি তো সিম কিনতে পারি না কিভাবে, কিন্তু তাও যাই না, শুধু বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি, এটা ছাড়া বাইরের জগৎ কি আমি জানতাম না। আর দেখতাম ফুপু ফোনে কথা বলে, আম্মু ফোনে কথা বলে, এগুলাই। তারপরে দাদা কিনে দিচ্ছে, উনি আবার অনেক ফ্রি ছিল, বলছি দাদা কারো বলবেন না, তো উনি আবার একটু ফাজলিম করতেছে যে প্রেম করবা এগুলো আর কি, ফাজলিম করবো, হ্যাঁ করবো, এটা কিনে দেন। পরে কিনে দিচ্ছে আমার একটা সিম, তো কিনে দিলাম ওই সিমটা নিয়ে ওই ফুপুর ফোনে ভরছি, পুরানো যে নাম্বারগুলো নতুন সিম, তখন নতুন সিমে সব নাম্বারগুলো চলে আসছে, তখন আমি কি করলাম সব নাম্বারগুলো ডিলিট করতেছি, ডিলিট করতে করতে একটা নাম্বারে মানে চলে গেল মিস কল, সে ব্যাক করছে, ব্যাক করে বলতেছি কে, আমি বলতেছি যে আমি মানে আমার সত্যি নাম বলতেছি, আমার সব ঠিকানা আমি বলতেছি, উনি মানে এক একটা জিজ্ঞেস করছে, আসলে যে রং নাম্বারে কারণ সবাই মিথ্যা কথা বলতে হয় এই ধারণা আমার ছিল না, যে আসলে আমার ফুপু মিথ্যা কথা বলে টাইম পাস করছে, এখন যদি আমি সত্যিটা বলে দিই আমার ফুপু ধরা খাই যাবে বা সমস্যা হবে সংসারে, এগুলো আমি তখন বুঝতে পারিনি, সে যা জিজ্ঞেস করছে আমি সেটাই বলতেছি, আমি বলতেছি আমার ফুপু এরকম আমার কাছে ফোন রেখে গেছে, আমি নতুন একটা সিম এনে ভরছি, এখন আপনার কাছে এই জন্য মনে হয় কল চলে গেছে, এটাই বলতেছে। তোমার ফুপুর নাম কি, আমি সত্যি সত্যি বলতেছি ফুপুর নাম, ফুপুর হাজবেন্ডের নাম, সে আবার ওই সুযোগে আবার সবকিছু জানিয়ে নিতেছে, তো বলতেছে যে আমার ফুপু আবার তার কাছে রং নাম্বারে অন্য নাম বলছে, কি একটা নাম যেন বলছিল, যাই হোক অ্যাঞ্জেল তার কাছে, তার নাম সাখত। তারপরে একটা সময় সে সবকিছু জানে শুনে আমার বাড়ি কোথায়, পরে ওই অ্যাঞ্জেলের সাথে মানে আমার আমার ফুপুর সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমার কাছে আমার আমার বাড়িতে লোক পাঠায় বিয়ে করার জন্য।
বিষয়টা হচ্ছে এরকম যে ওই ফুপুর সাথেই ওই লোকটা সম্পর্ক ছিল
ফোনে রং নাম্বারে,
তারপরে আপনার প্রতি আগ্রহ হয়ে আপনার বাড়িতে লোক পাঠিয়েছে,
হ্যাঁ, যাতে আমার বিয়ে করে আমার ফুপু যে তার সাথে মিথ্যা কথা বলে টাকা নিয়েছে, তারপরে কি কি করছে ফোনে কথা বলে এটা প্রতিশোধ নেওয়ার জন্য, তারপরে লোক পাঠাইছে, এখন আমার আম্মু তো জানতো না যে আমার কাছে ফোন আছে, তারপর তার ভিতরে আমি আবার কি করছি ওই ভাইয়াটার কথা, রাহুলের কথা, আমি রাহুলের আবার রাহুলের নাম্বার আমার আম্মুর ফোন থেকে নিয়ে আমি ওই নাম্বার দিয়ে ফোন দিছি, ফোন দিলে পরে আমি বলতেছি যে আমি আমার নাম এই, আমি মানে অন্য নাম বলতেছি, তো বলে আমি তখন ওনার সাথে কথা ওই ভাইয়ের সাথে কথা বলার সময় আমার মানে শরীর কাঁপতেছে, আমি ভয়ে আর কিছু লুকাতে পারতেছি না, আমি তারপরে আমি সত্যি কথা বলে দিতেছি যে ভাইয়া আমি এই, আমি সাথে আমি এরকম আপনার ফোন দিছি, আপনি কিন্তু আম্মুর কাছে বললেন না, আমি ভয়তে বলে দিচ্ছি, তো তখন ওই ভাইয়াটার ধারণা হয়েছে যে আমি মনে হয় আলাদা একটা ফোন ইউজ করে আমি মনে হয় এরকমই ফোনে কথা বলি। তো যাই হোক, এরকম চলার পর আমি যখন ক্লাস আমি যখন এসে পাশ করলাম, আমার রেজাল্ট খুব খারাপ আসলো, ওই ভাই খুশি হইল না
রাহুল,
হ্যাঁ খুশি হইল না, অনেক কথা শুনাইলো যে এরকম সারা বছর ফোনে কথা বললে তো এরকম রেজাল্ট, মানে এরকম মনে হলো যে আমার প্রতি তার একটা অধিকার বোধ আছে, সেই থেকে সেইখান থেকে আমি খারাপ রেজাল্ট করছি দেখি সেখান থেকে আমার একটু রাগারাগি করতেছি এরকম কিছু বোঝাইলো। তারপর আমার আম্মু আমি যখন ইন্টারে ভর্তি হই, তো আমার আম্মুর রিলেশনটা সব একটা বাধা চলে আসে, তখন আমি বড় হয়ে গেছি, আমার সামনে তারা তখন কিছু করতে পারবে না, তো আমার আম্মু ডিসিশন নিলে আমার বিয়ে দিয়ে দিবে, আর আমার আম্মু যা বলতো ওইটাই, কারণ আমার আব্বু কোনো কামাই করতো না, কোনো কাজ করতো না, কিছু করতো না, এই জন্য আমার আম্মুর কথাটাই ছিল সব, তো আমার আম্মু বললো আমি মেয়ে বিয়ে দিয়ে দিব, তো এরকম আজ এখান থেকে দেখতে আসে, কাল ওইখান থেকে দেখতে আসে, আসলে তখন বিয়ে জিনিস কি, কি সম্পর্ক কি, মানে এগুলো আমি কিছুই বুঝতাম না,
তখনও কি আপনার রাহুলের সঙ্গে বিষয় নিয়ে কোনো কথা হয়নি,
না কিন্তু পছন্দ করতাম, তখনও মনে মনে ভালোবাসতাম।
মনে মনের এই ভালোবাসা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই এখন দেখবো আমরা, তবে বিরতির পর আমাদেরকে দেখতে হবে, মাত্র চার মিনিটের বিরতি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 তে, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং যারা আজকের এই গেস্টকে কোনো কোয়ারি করতে চান, প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন প্লিজ।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। যারা জীবনের গল্প বলতে চান, বারবারই বলি এই নাম্বারটি মুখস্থ করে ফেলুন, একবার না পারলে বারবার চেষ্টা করুন, এবং নিজের ফোন নাম্বারটি প্লিজ স্পষ্ট করে বলবেন, যে নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করে আমরা আপনাকে এখানে নিয়ে আসতে পারব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফোন করার পরে ফোন থেকে আপনি অটোমেটিক্যালি কিছু নির্দেশনা পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আমরা খুবই থ্যাঙ্কফুল টু আওয়ার লিসনার্স যে আমাদের হ্যালো 8920 তে এত বর্ণিল বর্ণিল জীবনের গল্প পেয়েছি, যা রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে। কখনো কখনো এরকম প্রশ্ন আমাকে করেন অনেকেই, যে এগুলো কি সত্যি সত্যি মানুষের জীবনে ঘটে, তখন ওই কথাটা আমি বারবার তাদেরকে মনে করিয়ে দিই, ইনফ্যাক্ট অনেক লিসনারদেরকেই মনে করিয়ে দিই, বারবার বলিও জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। হ্যাঁ, আমরা ঠিক জানি না যে আজকে কোন নাটক মঞ্চায়িত হচ্ছে এখানে। হ্যাঁ, আপনার কাছে আবারও ফিরতে চাই সাথী, আপনি যেখানটাই ছিলেন,
এখান থেকে দেখতে আসে, ওখান থেকে দেখতে আসে, পছন্দ মানে এদের পছন্দ হয়তো ওদের পছন্দ হয় না, এরকম আর কি। ভাইরা জানতো যে আমার দেখতে আসতেছে, ও মজা নিত তখন, যেন ফাজলামি করতেছে আমার সাথে। আর আমি তখন বিয়ে জিনিস কি আমি বুঝতে পারতাম না, আমি মনে করতাম যে বিয়ে এমন একটা মানে অন্যজনের বিয়েতে যেমন আমরা নাচি গাই এরকমই মনে হয়, আমার বিয়েতে এরকম হবে, এটা এটা একটা আনন্দ। তাছাড়া বিয়ে সম্পর্ক, একটা ফ্যামিলিতে যাবো, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আর আমার আম্মু তেমন ভাবে কখনো আমার বোঝাই না, আর বড় ভাবি টাবি বন্টন ছিল না, আমি এগুলো জানতাম না। তো তো হঠাৎ একদিন আমার আমুর বোনের ছেলে একটা বিয়ের কাজ নিয়ে আসে, দুজন লোক নিয়ে আসে,
আপন বোনের ছেলে
না, অনেক দূর সম্পর্কের বোন।
ওকে,
সে ভাইটাকে আগে থেকে আম্মুরকে বলে রাখে এরকম মেয়ের বিয়ে দিব দেখিস, তো সে বলে যে এরকম ছেলে আছে তো নিয়ে আসে। ছেলেটা দেখে দেখে ওই দিন দেখে ওই দিনই আমার আম্মুরে বলে যে আমার অনেক পছন্দ হয়েছে আন্টি, আমি আমার বাড়ি থেকে আর কেউ দেখার নেই, এখন আপনাদের বাড়ি থেকে যদি কেউ যান বা কোনো খোঁজখবর নিয়ে থাকেন নেন আপনারা, এটা বলে গেল। তো আমার আম্মুর তো তখন ইচ্ছা ছেলে পাইলেই বিয়ে দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার ছিল। তখন আমার ওর সবকিছুই বললো, বাজেট বললো, সবকিছুই বললো, তো সবকিছু ম্যাচ করে দেখে আমার থেকে 17 বছরের বড়, সে
17 বছরের বড় আপনার থেকে।
হ্যাঁ, তো আমি যখন হয়েছি সে তখন এসএসসি পাশ করছে, তো তারপরেও বিয়ের কাজ আগায় গেল। আর আমাদের ফ্যামিলিটা আমার আম্মু যেটা বলতো ওইটাই, কারণ আমার আম্মু শিক্ষিত ছিল,
মার উপরে কথা বলার কেউ ছিল না।
না না, আমার আম্মু যেটা বলতো ওইটাই, আমার আব্বু বলতো কি আব্বুর মতো বয়স মানে ঠিকঠাক, আরো যদি ধরা যায় ভালোভাবে দেখা যায় আমার আব্বু থেকেই বড় হয়ে যায়। আমার আব্বু রাজি ছিল না, আমার কাকারা কেউ রাজি ছিল না প্রথমে, তো আমার আম্মুর দেরি করবে না যেন পরের দিনই লোক পাঠাইলে আমার আম্মু বাসে যায় এরকম একটা। তো সবাই যাদের যাদের পাঠানো দরকার তো সবাই ফোন টোন দেয়, খবর দেয়, আসে সবাই। আসলে পরে সবাই বলে যে ছেলে দেখে আমার পছন্দ হয়েছে, মানে এসে আবার একটু ফর্সা, দেখতে ভালো, তো বয়সে বয়স হয়েছে তো এটাও বোঝা যায়। তো বলতেছে আমার ছেলে দেখে পছন্দ হয়েছে, ছেলের কিচ্ছু না থাক, বাড়ি ঘর কিচ্ছু না থাক, এই ছেলের বাড়ি যাইতে হবে, যায় দেখে হ্যাঁ বলে চলে আসতে হবে। আর অন্যভাবে কোনো খোঁজখবর কিচ্ছু নিল না আমার আম্মু। তারপর আমার আব্বু গেল, কাকারা গেল, সবাই গেল, আর আমার আব্বুর তো যায় পছন্দ হয় নাই, পুরা বাড়িঘর ভাঙাচোরা, মানে বস্তি এলাকার মতো। আমাদের বাড়িতে বাড়িতে আর কি পরিবেশটা সেরকম খারাপ ছিল না, ঘর বাড়ি ভালো ছিল, কিন্তু হয়তো আমার দাদি ঝগড়া জুনজালি মারামারি এইগুলো থাকতো, কিন্তু সেরকম ওই পরিবেশে মানে আমার হাজবেন্ডের পরিবেশে আমি কখনো ওরকম পরিবেশে বড় হইনি, আর ওরকম পরিবেশে আমাদের কোনো আত্মীয় নাই, বস্তি বাড়ির মতো আর কি।
আপনি বিয়ের পরে গিয়ে দেখলেন?
হ্যাঁ,
বাড়ি ওই সময়টাতে রাহুলের সঙ্গে আপনার কথোপকথন হচ্ছিল না, বা রাহুল আপনাকে কিছু বললো?
ও শুধু ফাজলামি করতে আসে, আর আমি মানে ওরা যখন দেখতাম ওর আমার ভালো লাগাটা ছিল, কিন্তু আমি তখন মুখে বলতে পারতাম না, আমার ভয় ছিল
যে বললে পারে হয়ে যাচ্ছে, এটা নিয়ে রাহুলের কোনো কিছু বলার ছিল
না। না, সে কিছু বলতো না। তো তখন আমার আব্বু আম্মুরে ফোন দিয়ে বলতো সেরকম বাড়িঘর ভাঙা, তারপর উঁচু উঁচু বাড়ির সাথে বাড়ি, তারপর নৌকায় পার হইতে হয়। তো আমার আম্মুর এই কথা বললো, আম্মু বলতেছে এই ছেলের সাথে বিয়ে দিতে হবে, নইলে আমি বিষ খাবো, আমার আম্মু বলতেছে। আর আমার যে এটা পছন্দ অপছন্দ বা সেগুলোর জন্য কোনো কিছুই না আমার আম্মুর কাছে, তখন তো আমার এতটা বুঝতে পারিনি। তো আমার আম্মু বলে যে এই ছেলের সাথে বিয়ে দেবে, নইলে আমি বিষ খেয়ে মরবো। আমার আব্বুরে বললো, আমার কাকা বড় কাকারে বললো, মানে যারা মাথা যারা হ্যাঁ বললে হয়ে যাবে। পর আমার আব্বু বললো ঠিক আছে তাহলে এই ছেলের সাথে বিয়ে দিই। ওই বাড়ি থেকে এবার কি বলে আসলো, ঠিক আছে আমাদের পছন্দ হয়েছে তো আপনারা এখন বিয়ে দিয়ে আগাতে পারেন। তার এক সপ্তাহ পর ছেলে বাড়ি থেকে কাবিন করতে আসলো, কাবিন করতে অনেক বিটার আসলো, আর সাথে আমার যা আসলো মহিলাদের ভিতরে আমার যা এক আসলো, আর কেউ আসলো না। ছেলে ভাই সবাই চলে যাবে, ছেলেরা রাইখে চলে যাবে, তো আমার যা আর কি আমার একটা আংটি পরাই দিল, যে আংটিটা আমার হাজবেন্ড বাসুরাতের আমারে পরাবে, সেই আংটিটা আমার আমার যা আমার পরাই দিয়ে গেল, যাতে আলাদাভাবে আমার হাজবেন্ড আমাকে না পরাইতে পারে। দাদি নানিরা যা করে,
এখানে একটা কনফিউশন আমাদের তৈরি হলো, কিন্তু কনফিউশন বিষয়টা আমরা এখনই ক্লিয়ার করবো না। ও যেটা বলছে যে আমার হাজবেন্ড যাতে পড়াতে না পারে, কেন ওনার কথা মতো তার যা কেন এটা পড়াচ্ছে, এটা আমাদের প্রশ্ন তৈরি হয়েছে মনের মধ্যে, কিন্তু আমরা এই প্রশ্নটা ধীরে ধীরে জানবো আসলে। ওকে, প্রশ্নের উত্তরটা বলেন। তারপর
তারপর আমার শ্বশুরবাড়ি সবাই চলে গেল, আমার হাজবেন্ড রইল, আমার হাজবেন্ড সাথে তার দুইটা ভাই রইল। তো দাদি নানিরা যা করে আমার আলাদা একটা ঘরের ভিতর দিল, আমার হাজবেন্ডে দিল। তখনও কিন্তু রাহুলের কথায় আমার ঘুরতেছে মাথায় যে আমার বিয়ে হয়ে যেতেছে, ও যদি এখন এসে আমার একটু বলতো যে আমি তোরে পছন্দ করি চল আমরা চলে যাই, আমি ওর সাথে পালাই চলে যেতাম। হ্যাঁ, তো ও আমার এরকম কিছু বলতেছে না, বরং ও আমার সামনে আরো খাইতেছে ঘুরতেছে না, ওর ওর কিছু গায়ে লাগতেছে না, আর গায়ে লাগবে ও তোমাকে এখন বলেও নাই। তখন আমি বুঝতে পারলাম যে হয়তো বা ও আমার সাথে ফাজলিমি করছে, আমার ভালো লাগাটা উস্কাইছে কিন্তু গুরুত্ব দেয় এই জিনিসটা। তারপর একটা ঘরের ভিতর দিল আমার দাদি নানি দিয়ে আটকাই দিল ঘর। আমার হাজবেন্ড আমার সাথে কথা বলা তো থাক, মানে আমার দিক ফিরেও তাকাই দিচ্ছে না, অল টাইম ফোন চাপে যেতেছে। একটা বাজার থেকে ফুল নিয়ে আসলো, ফুল টুলে এনে বাসর ঘর সাজালো আর কি ফুল দিয়ে। তারপরে ভাত চাত খাওয়া শেষ হইলে পরে ভিতরে দিল, দিয়ে সবাই চলে গেল। আর আমার দাদি নানি বলছে তাই সালাম করতে হবে, সালাম টালাম করে আমি বসে আছি। আমি যে সালাম করলাম, আমার দাদি বলছে বসেই থাকবি, সে যখন না উঠাবে তুই উঠবি না। আমি সালাম করলাম, সে ফোনই চাপতেছে।
মানে সালাম করে পা ধরে বসে আছেন?
হ্যাঁ, আমি সালাম করে বসে আছি যে সে তো উঠাবে, আমার দাদি বলছে উঠাবে, সে না উঠাইলে আমি উঠতে পারবো না। আমি বসে আছি, সে বলছে আচ্ছা উঠো, হাত দিয়ে পরে উঠাইছে আমার। অনেকক্ষণ ফোনই চাপতেছে সে, পরে আমার উঠাইছে, পরে আমি উঠলাম, পরে আমি নিজেই বসছি। আমাদের খাটের পাশে সোফা ছিল, তো আমি সোফার উপর বসলাম আর সে খাটের উপর বসে ফোনই চাপতেছে। পরে তার একটা ফোন আসলো, ফোন আসলে সে কথা বলতেছে, পরে আমার সাথে বলাই দিল, দেখি আমার যা, আমার যা ফোন করছে, আমার যা বলতেছে কি ব্যাপার কেমন আছে, এই সেই ফাজলামি আর কি কথা বলতেছে। তারপর দিয়ে দিলাম আমার হাজবেন্ডের কাছে। আসলে তখন তার আমার অতটা গায়ে লাগতেছে না যে আমার বাসর রাত আজকে, তারপর আমার যা কেন ফোন করছে, এগুলো আমি আসলে গায়ে লাগতেছে না। তো দেখি অনেকক্ষণ কথা বললো, প্রায় আড়াই ঘন্টার মতো কথা বললো।
যা আড়াই ঘন্টার মতো কথা বললো?
সেহেতু ফোনে কথাই বললো, কথাটা বলার পরে কাপড় চোপড় খুললো, লুঙ্গি টুঙ্গি পরলো, পরে তারপরে শুইলো। সে আবার সে ফোন চাপতেছে, বলছে কি তুমি এই পাশে এসে বসো আমার বলতেছে। তারপরে গেলাম, সে জিজ্ঞেস করে কেমন আছো, এই একটা দুটা কথা জিজ্ঞেস করতেছে আর ফোন চাপতেছে। তো ওখানে অনেকক্ষণ পর দেখে ফোন আসছে, তার পরে ফোনে কথা বলতে বলতে মানে তার কথা শুনতে শুনতে আমার একসময় ঘুম চলে আসছে। আমি পরে বসেই ঘুমায় পড়ছি, এখন আমি বসে ঘুমাইতেছি আর সে ফোনে কথা বলতে বলতে ঘুমায় পড়ছে। পরে আমি কি করলাম, আস্তে করে একটু কোনার ভিতরে মানে জ্বর সরে যেরকম শয়ে আর কি ওরকম শুয়ে আমিও ঘুমায় পড়লাম। এটাই গেল বাসর রাত।
তো ফোনের মধ্যে গেল বাসর রাত।
তো তখন আমার গায়ে লাগে নাই যে আসলে কি করতেছে,
বিষয়টা বুঝতে না তখন।
না না, পরের দিন আবারও সেই সকালবেলাতে ফোনে কথা বললে, এখানে যে কথা বলে ওখানে যে কথা বললে, এই মেসেজ দেওয়া দিয়ে করে আর কি। পরের দিন সকালে তো খাওয়া দাওয়া শেষে আবার শুইতে বললো, সবাই বললো ঘুমাও। তো ঘরের ভিতরে ঢুকাই দিল, আবার আবার সে ফোনে কথা বলতেছে। মানে ফোনে কথা তখন আমাদের সম্পর্ক হয়, সে আমার হাত ধরলো, বলতেছে যে ভাবি তোমার আংটি দিছে না? আমি কই হ্যাঁ আংটি দিছে, বলে ওইটা আমি দিছি। ভাবি যতটুকু বলতেছে যে হাত ধরবা, হাতই ধরবা, আর কিছু না, এরকম। তো এরকম তিন দিন থাকে।
ভাবি বলছে মানে? আপনি এটা বুঝলেন কিভাবে?
মানে ফোনে কথা বলতেছে, এখন বুঝি।
ও, এটা পরবর্তীতে গিয়ে বুঝেছেন যে ওই সময়টাতে ব্যাপারটা এরকম ছিল, সামহাও ডিরেকশন দিয়ে দিয়েছিল, যতটুকু করা ততটুকুই।
হ্যাঁ, ফোনে কথা বলতেছে, তারপর কিছু মানে
এই বিষয় আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি শুরুতেই, কিন্তু এই বিষয়গুলো উনি অনেক পরে গিয়ে ক্লিয়ার হয়েছিলেন, সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। বলেন তারপর।
মানে ফোনে কথা বলতেছে, তারপর আমার হাত ধরতেছে, আবার দেখা গেছে খানিকক্ষণ ফোন চাপাচাপি করে আবার আমার জয় ধরলো, এরকম একটা ইয়া ছিল। আমার সেরকম কোন অভিজ্ঞতা ছিল না, আমি ভাবতাম রিলেশনটা মানে এরকমই। এটাই দুই দিন থাকার পরে চলে আসলো ঢাকায়, ও ঢাকায় থাকতো। তখন ছিল চশমার ব্যবসা ছিল, শ্বশুরবাড়ি থেকে তো আমার শাশুড়ি ননদরা কেউ দেখে নাই আমারে। তো পরের সপ্তাহে আমার ননদ, আমার শাশুড়ি, আমার যা আবার আসবে আমাদের বাড়িতে, আমার শাশুড়ি দেখতে আর কি, আমার শাশুড়ি শ্বশুর আমায় দেখতে আসবে। কিন্তু আমি যে নতুন বউ, কিছু দিতে হয় শাশুড়ি বা শ্বশুর হিসেবে, সেটা আমায় দিল না কেউ। তো সেই দিন আবার কি হয়েছে, আমার শরীর খারাপ। তো এখন আমার হাজবেন্ড বলতেছি কি এরকম শরীর খারাপ, তোমার হাজবেন্ড তাহলে মেয়েরা আসবো না? তো আমার যা বলতেছে কি কেন, তোমার বউয়ের শরীর খারাপ তাতে কি, আমি আসি না, আমি ব্যবস্থা করে দিব। এই যে যখন যে কথাটা বললো, এখানে আমার ওই যে একটা আপারের কথা বললাম না, আমরা অনেক ফ্রি ছিলাম, আমার আম্মুর বিষয়টা নিয়ে অনেক কথা বলতাম, ওই আপারটা ছিল আবার ওই সময় সামনে।
এটা কি আপনার কাছ থেকে ফোন নিয়ে বললো?
না, তার ফোন দিয়ে কথা বলে বলতেছে।
আপনি জানলেন কিভাবে? আপনার সামনে
ফার্স্টে আমার সাথে ফোনে কথা হয়েছে, পরে আমার কি বলতেছে যে ও কি আসবে, আমি বলছি না, ও বলতেছে যে তোমার শরীর খারাপ তাহলে আমি আর যাবো না, এটা বলতেছে। তো বলতেছে যে তাই দাঁড়াও আমি ফোন দিতেছি, এটা বলে উনি ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে তোমার বউয়ের শরীর খারাপ তাতে কি, তুমি আসো আমি ব্যবস্থা করব। তো এই কথাটা আমি বুঝলাম না, কিন্তু আমার আপা তখন জিনিসটাই মানে মাইন্ড করলো যে বউয়ের শরীর খারাপ এ কি করবে, এ আসতে বললো কেন। তখন একটু মানে জিনিসটা আমার আপা মাইন্ড করলো। হ্যাঁ, আমাদের বাড়িতে কাবিন করে তার উঠায় আনে নাই, কাবিন করে তো আমাদের বাড়িতে।
হ্যাঁ,
পরবর্তীতে আবার বউ দেখতে গেছে আমার শাশুড়ি।
আপনার বাড়ি থেকে আপনার মানে যাও আছে একই সাথে?
হ্যাঁ,
ওনারা আপনার বাড়িতে আছেন ওই অবস্থায়।
হ্যাঁ,
আপনার বাড়িতে আপনার হাজবেন্ডকে আসতে বলতেছে?
হ্যাঁ,
এটা যা বলতেছে?
হ্যাঁ,
ওকে।
তো বলতেছে যে আমি আসছি সাথীরে দেখতে, তো তুমি আসো, ওর শরীর খারাপ তাতে কি হয়েছে আমি ব্যবস্থা করে দেবো, এগুলো আর কি বলতেছে। তো আমার ওই আপা আবার আমাদের বাড়িতে রান্না বান্না করতো, আমাদের বাড়িতে থাকতো, আমাদের বাড়িতে খাইতো। তো ওই আপা আবার মাইন্ড করলো কথাটা, কিন্তু কিছু বললো না, ওরও ভাবিরও কিছু বললো না, আমারও কিছু বললো না। আমি এবার দুপুরে খাওয়ার পর আমার শাশুড়ি সবাই খাইলো, খাওয়া দাওয়ার পর আমি আবার ফোন দিলাম আমার হাজবেন্ড, কি করো, খাইছো কিনা? আমি বলতেছি তুমি আসবা? বলতেছে না আমি আসবো না। তো বলতেছে যে তো তুমি, আমি এখন কাজ করতেছি, তুমি ফোনটা রেখে দাও, মা আসছে, মার সাথে সময় দাও। তো আমি ফোনটা কাটে দিয়ে আমি বাইরে ধারায় কথা বলছি। তো যখন ভিতরে আসছি, এখন দেখি আমার যা কথা বলতেছে আমার হাজবেন্ডের সাথে। তো ওইটা দেখে আমার খুব কষ্ট লাগলো, ও এমন ভাবে বললে তাড়াতাড়ি কাটে দিল ফোনটা, যেন মানে ও খুবই বিজি, আমার সাথে কথা বলার মতো সময় নাই, আমার সাথে কথা বলল না। তো ভাবির কাছে বলছে আসবে, আমার কাছে কিন্তু বলছে না আসবে না, সারপ্রাইজ দেবে নাকি আমার। ভাবি বলতেছে যে আসবে, না ও তো বললো আসবে না, আসবে। আমি বলছি ঠিকই আসবে, আমার ইয়াকে ভাবি শুনাইতেছে, বলছে আমি বলছি না ঠিকই এখন আসবে। তো ভালো আসলো ঠিকই রাত একটার সময়। এখন তার আগে ভাবি আর কামারে গল্প শোনাইতেছে, বলতেছে আমার দেবর যখন ঢাকা থেকে বাড়ি আসে আমি যতক্ষণ না খাই সে খায় না, ঘুমায় দেখে আমাকে ঘুমের থেকে উঠাবে, তারপর আমি খাবো, তারপরে সে খাবে। আমার এই আমার আম্মুরে আর কি গল্প শোনাইতেছে। ও আমার ভাবি সবসময় আমার বুঝায় তো যে আমার হাজবেন্ড সবসময় তার কথাই শোনে। তারপর হাজবেন্ড আসলো প্রায় রাত একটা বাজে গেল, তখন আবার ফোন দিছে সবাই উঠছি, আমার যা উঠছে আমার শাশুড়ি উঠছে, তো খাবার টাবার দিলাম এসি। তো রাতের বেলা শুইলাম, পাশাপাশি দুই রুম, তো তো মাঝে অল্প একটু জায়গা ওই রুমে যাওয়ার জন্য আর এই রুমে আসার জন্য। তো একটা রুমে আমার যারে শুশিতে দিল, আর একটা রুমে আমি আমি আমার হাজবেন্ড শুইলাম। তো শোয়ার পর আমার আমি একটু ঘুম পাগল ছিলাম, তো শোয়ার সাথে আমি ঘুমায় পড়ি, ও আমার সাথে আমার হাজবেন্ড আমার সাথে একটা কথাও বললো না। এক সপ্তাহ পর আমার সাথে দেখা হয়েছে, কেমন কে আসো বা কোনো কথাই বললো না, আসলো শুইলো যেন ঘুমায় পড়তেছে, সে এমন একটা ইয়ে নিল বা নিল। তো আমিও ঘুমায় পড়লাম অন্যদিক ঘুরে। এখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে দেখি আমার পাশে সে নাই। আমাদের দরজা হয়েছিল কি, আটকানোর সময় শব্দ হইতো, খোলার সময় শব্দ হইতো, তো হঠাৎ যেন দরজা শব্দ পাই আমার ঘুম ভেঙে গেল। এখন আমার পাশে আমার হাজবেন্ড নাই, আমি টয়লেটে মনে হয় গেছে, আমি শুয়ে গেছি, এখন আসি না আসি না। পরে আমি উঠছি, পরে আমি দরজা মানে টান দিছি, টান দিলেই তো সামনের রুম দেখা যায়, দেখি আমার হাজবেন্ড ওই রুম থেকে বের হইতেছে। মানে বের হয়ে আমি কিন্তু জিজ্ঞাসা করতেছি না, তুমি ওই রুমে কি করতেছিল, ভাবির রুমে কি করো, বা আমি কিন্তু সে তো নিজে থেকে বের হয়ে বলতেছি কি আমি তো এই রুমে আসছিলাম, ভাবির নাকি কে ফোন দিছে রাত দুটোর সময় ডিস্টার্ব করেছে তাই আমার ডাক দিল তাই আমি আসলাম, এটা বলতেছে। আমি কিন্তু জিজ্ঞেস করিনি যে
ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি এরকম একটা।
তো সে নিজে থেকে বের হয়ে আমার বলতেছে যে ডিস্টার্ব করেছে এই জন্য আমার ডাক দিছে, বাস আমি ওইটাই মানলাম।
দেখেন ও যে পরিবেশের মধ্যে বড় হচ্ছিল, যে মার সঙ্গে এই ধরনের একটা মানে খুব আমাদের সাধারণত আমাদের সমাজে মেয়েরা এই ধরনের বিষয়গুলো কারোর সাথে শেয়ার করতে চান না, খুব ক্লোজ কেউ হলে ইভেন তারা বয়ফ্রেন্ডের সঙ্গেও বিষয়গুলো শেয়ার করে না, হাজবেন্ডের সঙ্গে তো প্রশ্নই ওঠে না। যেই ভদ্রমহিলা আজকে এই জীবনের গল্প বলার জন্য এখানে এসছেন সাথী, তিনি আজ পর্যন্ত কারোর সাথে এই গল্পগুলো কখনো শেয়ার করেননি, হয়তো হাজবেন্ডের বিষয়গুলো নিয়ে শেয়ার করেছেন কিন্তু মার বিষয়টা কারোর সঙ্গে শেয়ার করেননি, এবং এগুলো যে ফ্যামিলিতে ঘটে না তা কিন্তু না। কিন্তু এটা কতটা ভয়াবহ মানসিক চাপ তৈরি করতে পারে একটা মেয়ের উপরে, একটা সন্তানের উপরে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, ষোলো সতেরো বছর বয়সে যখন ওর বিয়েটা হয়ে গেল, ও বিয়ের তিন থেকে চার দিনের মধ্যেই ওই একই রকমের একটা পরিবেশ নিজের জীবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছে। তাহলে বোঝেন যে ওর মানসিক অবস্থাটা কি হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি না, এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটা থেকে তেমন কোনো আমরা সামাজিকভাবে কাউকে কাজ করতেও দেখি না, যতটা আমাদের মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে বিভিন্ন এনজিও কর্মী থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কাররা থেকে শুরু করে সিভিল সোসাইটি যারা আছেন যারা কথা বলেন এই বিষয়গুলো নিয়ে। কিন্তু এই যে সামাজিকভাবে মনোপীড়নের একটা অদ্ভুত রকমের জায়গা, নিজের একটা সুস্থ সম্পর্কের মধ্যে না থেকে এক ধরনের অসুস্থ সম্পর্কে চলে যাওয়া, এবং সেই অসুস্থ সম্পর্ক আশেপাশের মানুষজনকে কিভাবে মেন্টালি তাদেরকে আঘাত করছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কোথাও তেমন কোনো উচ্চবাচ্য হয় না, এই বিষয়গুলো ততটা হাইলাইট হয় না, না গণমাধ্যমে না অন্য কোথাও। কিন্তু যতটা বেশি সিরিয়ালে আমরা দেখি, নাটকে আমরা দেখি, কিন্তু এই বিষয়গুলো ব্যক্তি মানুষকে অনেক বেশি আঘাত করে। এবং একটা মানুষের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য অবশ্যই মানসিকভাবে অনেক বড় প্রতিবন্ধকতা, এরকম ঘটনা অনেক বড় বড় দুর্ঘটনার জন্ম দেয়, যেটা সাথীর জীবনে হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ও এই ধরনের একটা স্টেপের মধ্য দিয়ে যাচ্ছে যেটা কখনোই সুখকর না। তো আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করার আগে ও এরকম একটা রিপ্লাই দিল, তখন আপনার মনে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। জি বলুন। তারপর
তারপর আমি আর কিছু বললাম না, আমি ওর কথা মানলাম, কিন্তু মনে মনে আমার একটা মন খারাপ লাগলো যে এত রাত্রে ভাবির ঘর থেকে বেরোলো, মানে জিনিসটা আমি তখন অত দূর না নিয়েও মানে মন খারাপ লাগলো। পরের দিন সকালে আমার যা বলতেছে ডাক্তারের কাছে যাবে, কি হয়েছে আমারও বলে নেই, আমার আম্মুরেও বলে নেই, আমার হাজবেন্ডে নিয়ে যাবে সে, তারা রেডি হইতেছে হঠাৎ। তখন আম্মু জিজ্ঞেস করলো, আমার আম্মু আবার কথাবার্তা ভালো ছিল, কারো যার সাথে কথা বলে মা মা করে কথা বলে, মানে আমার যারে বলতেছে কেন মা কি হয়েছে তুই ডাক্তারের কাছে যাবি, তো বলতেছে আমার নাকি ঘা হয়েছে। তো আমার আম্মুর তখন খটকা লাগলো এটাই যে এইটা সে আমার কাছে না বলে, নিজের জায়ের কাছে না বলে দেবরের কাছে কেন বললো। আমার আম্মু তখন এই জিনিসটা, আমার আম্মুর তো একই পথের প্রতীক, এই জন্য আমার আম্মুর হয়তো বা বেশি সন্দেহ হয়েছে। তখন আমার নিতে চেতেছে না ওরা, আমার আম্মু বলতেছে তাহলে ওরে নিয়ে যাও, সাথে নিয়ে যাও। এখন আমার হাজবেন্ড বলতেছে যে না ওরে নিব কেন, ও থাক আপনার সাথে একটু হাতে হাতে কাজ করুক, আমার আম্মু আবার পিঠা বানাইতেছে, আমার যাও নিবে না। আমার বলছে না ওর যাওয়ার দরকার নেই, আমরা তাড়াতাড়ি চলে আসবো না, এটা এগুলো বলতেছে আমার আম্মুরে। তো আমার আম্মু জোর করে এক পদে জোর করে আমার পাঠাই দিল আমার যার সাথে। তো গেলাম, তো আমরা আমাদের বাড়ি থেকে তো বাস স্ট্যান্ড অব্দি ভ্যানে যেতে হয়, তো ভ্যানে সামনে দুজন বসে পিছনে দুজন বসে, সামনে দুজন হেরা দুজন বসলো, মানে আমার হাজবেন্ড আমার যা বসলো আর পিছনে আমাকে বসাইলো। যখন বাসে উঠলাম বাসেও সেই সেম কেস, বাসে তো দেখা যায় যে মানে দুজনে সিট চেয়ে তিনজনে সিট বানায় এরকম খোসাখুশি করে বসতে হয়, তো করলো কি আমার জানালা সাইডে দিল, দুজন পাশাপাশি বসলো, তারাই হাজবেন্ড, আমি একজন অচেনা মানুষ, পরিচিত হয়েছে এরকম কিছু একটা মনে হয়েছিল, আমার হাজবেন্ডও তেমন আমার সাথে মিশতে যাও না, মানে তারা দুজন দুজনই আমাকে পাশে দিয়ে তারা দুজন চাপাচাপি করে বসলো, তখন আমার খুব খারাপ লাগলো যে মানে অনেক খোসাখুশি করে বসতে হয়েছিল, তো মানে সে একদম পুরো আমার হাজবেন্ডের অর্ধেকটার ভিতর চাই পায় বসে আছে এরকম, তো ওইটা দেখে আমার খুব খারাপ লাগলো, খুব মানে কষ্ট লাগতেছিল আমার। তারপর গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার রুমে যাই দেখি যে ডাক্তার নাই, ডাক্তার আসতে এক ঘন্টা লেট হবে, তো যে থাকে গেটে সে বলতেছে যে এক ঘন্টা লেট হবে, আপনারা বসেন, তারপরে তো একটা সিট বসার মাত্র একটা সিট আছে, তো আমার না বসে প্রথমে যা বসলো, যা বসে আমার হাজবেন্ড দাঁড়ায় আছে, আমার যা বসে আছে, তারা দুজন দুজন গায়ে হাত দিয়ে ফাজলামি করতেছে, ব্যাগ টানাটানি করতেছে, ফোন টানাটানি করতেছে, আমি আলাদা দাঁড়িয়েছি, তো দাঁড়াইছি আমার সাথে কেউ কথা বলতেছে না, আর আমি তো তখন নতুন বউ, আমি কি কথা বলবো, তো আমার সাথে কেউ কথা বলতেছে না, তারাই ফোন চাপাচাপি করতেছে, ফোনে কার ছবি উঠাইছে কবে সেগুলো দেখা দেখি করতেছে, টানাটানি করতেছে, কাছে যায় দেখতেছে, এগুলাই আমি ওগুলো দেখতেছি, আমার মানে জ্বলতেছে, ঠিক আছে আমার খুব রাগ হইতেছে, কষ্ট লাগতেছে। তো একটা সময় ডাক্তার আসে, এক ঘন্টা পর ডাক্তার আসার পর ওই এক ঘন্টা ওরকমই কাহিনী করলো তারা দুজন, আমি বসে আমি যা দেখলাম শুধু দেখলাম, একটা সময় আমার সে উঠে আমারে বসেলা, তারা দুজন তারা এরকম করতেছে, তো ডাক্তার আসার পর আমি আর আমার হাজবেন্ড বাইরে দাঁড়ালাম, আর সে ভিতরে গেল, একজনই তো রুগী যাইতে পারে আর কেউ যাইতে পারে না, দেখে আমার সে গেল, আমরা দুজন দাঁড়ায় রইলাম, আমার ভাবি গেল, তো আমার হাজবেন্ড আর আমি বসে আছি, তো ডাক্তারে অনেক টেস্ট দিল, তো টেস্ট করানোর জন্য বেরোইলো আমার কাছে, আমার ওই যা ব্যাগ দিল আর তার ফোনটা দিল, বললো তুমি একটু ধরে এখানে বসে থাকো, ভিতরে টেস্ট করবে, তো আমি যাই টেস্ট করে আসি, তো তার ফোন যখন আমার হাতে আসলো, তো তখন আমি ফোনটা চাপাচাপি করতে লাগলাম, তো চাপাচাপি করতে করতে একটা সময় আমি তার মেসেজ লিস্টে চলে গেলাম, তো মেসেজ লিস্টে যায় দেখি যে অনেক খারাপ খারাপ মেসেজ, আর অনেক মেসেজ মানে পড়ে শেষ করতে পারবো না, এক দুই ঘন্টা শেষ করা তো সম্ভবই না, এত মেসেজ।
কি নামে ছিল মেসেজ?
কোন নামই সেভ করা ছিল না, জাস্ট নাম্বারে,
ফোন নাম্বার।
হ্যাঁ, তো আমি তখন মনে করলাম যে যাদের হাজবেন্ড বিদেশ থাকে এরা তো মানে রং নাম্বারে কথা বলেই টাইম পাস করে, আমার মনে হয় যে এরকমই টাইপের ভাবে, তো আমি তখন আর ওইটা আমার মিন আসতেছে মানে মনে আসতেছে না যে আমার হাজবেন্ডের সাথে এটা করতে পারে, এটা আমি মনে করতেছিলাম না তখন, আমার হাজবেন্ডের নাম্বার ছিল কিন্তু ওইটা, কিন্তু আমি নামে সেভ করে দেখে আমি নাম্বারটা গিয়ে করলাম, আমি শুধু মেসেজই পড়তেছি, মেসেজগুলো পড়ে আমার খুব মানে ইন্টারেস্ট লাগতেছে, মানে অনেক খারাপ খারাপ বিচ্ছি বিচ্ছি কথা দিয়ে মেসেজ, আবার ভালো ভালো কথাও মেসেজ, তুমি কি আমারই আসো কিনা, মানে তুমি কি সবটুকু ভালোবাসা ওরে দিয়ে দিছো কিনা, মানে এগুলো, হ্যাঁ এগুলাই লেখা, তো তখন আমার নাম দেখে আমার মানে একটু লাগলো যে
আমার নিশ্চয়ই আপনাকে চিনে,
হ্যাঁ আমি ভাবলাম তাহলে মানে আমার নামের মনে হয় অন্য কেউ আছে, কিন্তু আমি নাম্বারটা যে ভালোভাবে খেয়াল করবো এটা আমি করিনি, তো একটা সময় তার ডাক্তার দেখানো শেষ হলো, পরে আসলো ফোনটা নিয়ে গেল, ফোন নিয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম, তো আসার সময় আইসক্রিম খাবো, গরমের সময় ছিল তো আইসক্রিম খাবো, কোন আইসক্রিম কিনলো, কোন আইসক্রিম কিনলো, আমার একটা দিল, আমার যাকে একটা দিল, আমার হাজবেন্ড একটা নিল, আমারটা আমি ছেলে খাইতেছি, কিন্তু আমার জারটা আমার হাজবেন্ড ছুলে দিল, আমার হাজবেন্ড এটা তো সে নিজেই ছুললো, আর আমারটা আমি খাইতেছি, মানে আমি যেন একটা মানে আত্মীয় এরকম কিছু আমরা চিনি না এরকম একটা তাদের দুজনের মাঝে, তো আবার অটোতে যাইতেছি, অটোতেও সেই একই, তারা দুজন পাশা সামনাসামনি বসছে, এখন ডাক্তারে বলছে আমার যারে যে ডিএমসি করতে হবে, এটার জন্য সে কান্নাকাটি করে মানে অস্থির, তারা সামনাসামনি দুজনে বসে আমার হাজবেন্ড আমার যার হাত ধরিয়া মাথায় হাত দিয়ে বোঝাইতেছে কান্দো না, তুমি করে বলতো আবার আপনি করেও বলতো, তো বলতেছে কান্না করতেছে কেন, কান্দো না, এটা কোনো বিষয় নাকি, মানে এরকম আর কি বোঝাইতেছে, তো ওরকম বাড়িতে আসলাম, আমার তো ওইগুলা দেখে আমার মাথা ভেতরে খালি মানে অনেক রাগ হইতেছে আর খুব কষ্ট হইতেছে, কান্না করতে ইচ্ছা করতেছে, তো রাত্রের বেলা যখন ঘুমায় পড়ছি, তো আমার হাজবেন্ডে তো আগের থেকে বলে রাখছে আমার সাথে যেন কোনো সম্পর্ক না করে, সেই আর কি মানে যেন অপরিচিত মানুষ এসে ঘুমাইছে পাশে, ওরকমই ঘুমাই আছে, তো ঘুমাইছে, আমিও কারোর সাথে মানে এগুলো বলতে পারতেছি না যে আম্মু আমি এগুলো দেখছি বা এগুলো, তখন আমি আমার হাজবেন্ডের ফোনটা মানে নিলাম, কি করবো ওর ফোনে আবার অনেক ভালো ভালো গান ছিল, তখন আমি গান শুনতেছিলাম, তা গান শুনতে তো ওরও আমি মেসেজ লিস্টে চলে গেলাম, তো যাই দেখি সেম মেসেজ মানে দিছে, ও আবার রিপ্লাই দিছে, ওইগুলাও আছে, তো কিন্তু ওর ফোনে ও নাম সেভ করা নাই, তো নাম সেভ করে নাই দেখে আমার ভাবিটা দেখে তো এত ইন্টারেস্ট লাগে নাই যে নাম্বারটা আমার নেওয়া উচিত কার, তখন আমার মনে হলো কি আমি নাম্বারটা আমার ফোনে উঠাই দেখি কে, মনে হয় কারোর সাথে রিলেশন রিলেশন করতো সেই মেয়েটাই, এখন এটাই আমি মনে করতেছি, তো তার নাম্বার উঠাইলাম ফোনে, নাম্বার উঠাই আমি মানে কল লিস্টে দিয়ে রাখবো পরে সেভ করবো, এরকম কল লিস্টে দেওয়ার সাথেই ভাবির নামটা উঠে আসলো।
বুঝতেই পাচ্ছেন যে সারা জীবনের জন্য একটা সন্দেহ তৈরি হবে এরপর, এটাই স্বাভাবিক, এবং সবচাইতে বড় দুর্ঘটনা বিবাহিত জীবনে নিশ্চয়ই সেটা তার ক্ষেত্রে ঘটে গেছে। কিন্তু আসলে কি হয়েছে আমরা তো আসলে কখনোই অনুমান করতে পারি না যে এরপরে কি ঘটবে। জীবন নাটকের কোনো বাকি অনুমান করা যায় না যে এরপরে আসলে কি অপেক্ষা করছে। ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে, ঠিক রাত ১২টায় ফিরব, পাঁচ মিনিটের ব্রেক। তার আগে আপনাদের সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই, গত সপ্তাহে ইন্ট্রোডিউস করেছিলাম উইথ দ্য নেম অফ অল মাইটি আল্লাহ। আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি যে আমার সঙ্গে আরো বেশ কয়েকজন ফ্রেন্ডস মিলে আমরা একটি ট্রেনিং স্কুল ওপেন করেছি, সকা নামে, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস। আমি আবারও বলছি, SOCA, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, যেখানে বেসিক্যালি মিডিয়ার বিভিন্ন পারফরমেন্স আর্টের উপরে ট্রেনিং দেওয়া হয়, লাইক প্রেজেন্টেশন, রেডিও জকি, এছাড়া আপনি টেলিভিশন প্রেজেন্টেশন। তো ফার্স্ট ব্যাচের অ্যাডমিশন চলছে, এটা আমার স্কুল। আপনি যদি মনে করেন যে আপনি এখানে অ্যাডমিট হবেন, আপনি ভর্তি হতে চান এখানে, দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি নাম্বারটি বলছি। যারা সকাতে অ্যাডমিট হতে চান তারা দ্রুত ফোন করুন এই নম্বরে, 01738686179। আমি আবারও বলছি, 01738686179। Again, I'm repeating, 01738686179। এখানে অ্যাডমিশন চলছে একেবারে নামমাত্র মূল্যে, আপনি চাইলে এখানে অ্যাডমিট হতে পারেন এবং ট্রেনিং নিতে পারেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট, রেডিও জকি এবং টেলিভিশন প্রেজেন্টেশনের উপরে। সকাতে ফার্স্ট ব্যাচের অ্যাডমিশন চলছে, সো হারি আপ। ওকে, ফিরে আসছি ঠিক রাত ১২টায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো ৮৯২০, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
সময় রাত ১২টা, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। সাথীর জীবনের গল্প এখানে উপস্থাপিত হচ্ছে, সাথী নিজে রয়েছেন, সাথীকে দেখার জন্য আপনারা আসবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। আর একটু আগে সকার কথা বলেছি, সকার কথা আমি আরো একবার রিপিট করব অনুষ্ঠানে, আশা করছি আমার সঙ্গেই থাকবেন। আমরা আসলে গল্পে ফিরতে চাই। হ্যাঁ সাথী, আমরা যেখানটায় ছিলাম, আপনি ভাবি দেখলেন যে নাম্বারটা রাখবেন,
তারপর ফোনে কল দিলাম আমার ফোনে, তো ফোন দেখি ওই নাম্বারটা মানে ভাবির নামে সেভ করা আমার ফোনে। তো আমি তখন আমি বিশ্বাস করতেছিলাম না যে এটাই ভাবির নাম্বার। আমি আবারও মানে নাম্বারটা ভালোভাবে উঠাই আবার কল দিয়ে দেখি ভাবির নামই আসে। প্রায় দুই তিনবার আমি এভাবে কল দিয়েছি, আমি বিশ্বাস করতেছিলাম না যে ভাবির সাথে, এটা ভাবির মেসেজ দেয়া। তখন আমি মানে মাথায় আসলো যে এটা ভাবি তো নাম, তার মানে ভাবির সাথে মানে এগুলো। তখন আমি আবার সব মেসেজগুলো ভালোভাবে পড়লাম মন দিয়ে। সকালবেলা আমার শাশুড়ি চলে যাবে, আমার হাজবেন্ডও চলে আসবে ঢাকায়। তো তখন সকালে রান্নাবান্না হয়ে গেছে, তো আমরা খাইতে বসছি, শ্বশুর শাশুড়ি সবাই খাইতে বসছি। আমার শ্বশুরের খাওয়া শেষ হয়েছে, আমার আব্বুর খাওয়া শেষ হয়ে গেছে, এখন হাজবেন্ড, আমার যা, আমি, আমার মা, এরাই খাইতে বসছি, খাইতেছি। অনেক বড় একটা মাছ আনছে, প্রায় ৪-৫ কেজি হবে। এই মাছের মাথাটা আমার আম্মু রান্না করছে, তো আমার শাশুড়ি দিতে চাইলো, আমার শাশুড়ি বললো যে আমি মাছের মাথা খাই না। তো কি করলো, আমার আম্মু আমার হাজবেন্ডের পাতে উঠাই দিল। উঠাই দেওয়ার পরে আমার হাজবেন্ড কি করলো, আবার মাথাটারে ভাঙে অর্ধেক আমার ওই ভাবির পাতে উঠাই দিল। পাশে আমি ওয়াইফ, আমি আছি, পাশে তার নিজের মা আছে, পাশে তার শাশুড়ি আছে।
এত বেশি হাস্যকর লাগছে আমার কাছে যে উনি কি উজবুক, একটা শব্দ আছে মানে চরম পর্যায়ের বোকা, মানে প্রেমটাও যদি হয় ওনাদের মধ্যে তাহলে তো মানুষের একটা কাণ্ডজ্ঞান থাকা উচিত যে এত বেশি অসামাজিক হয়ে যাওয়া উচিত না সবার সামনে। যাই হোক, বলেন তারপরে।
তারপর ভাবির পাতে উঠাই দিল। এটা আমার আম্মু দেখে, আমার আম্মু তখন মানে বুঝলো যে এদের ভিতরে নিশ্চয়ই কিছু আছে না, নিজের বউ আছে, নিজের মা আছে, নিজের শাশুড়ি আছে, তারপরে তো ভাবি। কিন্তু সে তা না করে ভাবির পাতে দিল, তখন ভাবি একটু ভেঙে তারপর আমার পাতে দিল। সে দিল না কিন্তু, আমার ভাবি দিল, আমার যা দিল আমার পাতে। তারপর এভাবে আমার আম্মু তখন একটু বুঝলো জিনিসটা, তো
সামথিং রং।
হ্যাঁ, তো চলে যাওয়ার সময় দেখি যে ওই যে আমার কিছু প্রোডাক্ট ভাবির কাছে দিচ্ছে আমার হাজবেন্ড, আমার ভাবি ব্যাগে ঢুকাইতেছে। কখন দিয়েছে সেটা আমি দেখিনি, আমার ভাবি যখন মানে ভাবি যখন ব্যাগ গুছাইতেছে, ব্যাগে ঢুকাইতেছে, তখন আমি দেখে ফেলছি। এখন আমি বলতেছি, ভাবি আপনি এগুলো ইউজ করেন? আমার একা একটা আপু এগুলো ইউজ করে, আমি এগুলো বলতেছি। বলতেছে হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম বলতেছে যে ও এনে দিস আমারে। এখন তখন আমার খুব খারাপ লাগছে যে আমার জন্য একটা কিছু আনলো না, আর এই জন্য আনছে ভালো কথা, কিন্তু আমার তো বলতো, কিন্তু কখন দিচ্ছে সেটাও আমি জানি না। কিন্তু তারপর ভাবি চলে গেল, আমার শাশুড়িরা চলে গেল আমার শ্বশুর বাড়িতে, তখন তো আমার উঠাই নেয় নাই, আমি তো আমার বাবার বাড়িতে আছি। তো আমার হাজবেন্ডও চলে আসলো ঢাকা। তো বিকেলবেলা আমার খুব মন খারাপ, আমরা সবাই মিলে খাইতে বসি সন্ধ্যার পরে আর কি, আটটার দিকে। গ্রামে তো অনেক আগে আগে খাই রাতের খাওয়া। আম্মু আর কি খাইতেছে না, আম্মু ওই টেনশন করতেছে যে নিশ্চয়ই একটা রিলেশন আছে। তো আম্মু বলতেছে কি যে হ্যাঁ, আমার হাজবেন্ডের কথা বলতেছে, বলতেছে ওর সাথে কি তোর যার রিলেশন আছে। তখন আমি নিজের কথা আর ভিতরে চাপায় রাখতে পারলাম না, তখন আমি পুরাই সিক্রেট করে কাঁদতেছি আর আম্মুর কাছে সব কথা বলতেছি, আম্মু আমি এগুলো এগুলো দেখছি, মেসেজ দেখছি, এগুলো এগুলো দেখছি। পরে আমার আম্মুর সাথে সাথে আমার হাজবেন্ডে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে আমার মেয়েটা, আম্মু সবকিছু খুলা খুলি ভাবে বলতেছে না, বলতেছে যে আমার মেয়েটার জন্য কি হয়েছে, আমার মেয়েটা ফোন অফ করে রাখছে। তারপর আমি যে ফোন অফ করে রাখছি, আমি সত্যি ফোন অফ করে রাখছি বিকেল থেকে, আমার হাজবেন্ড একবারের জন্য ফোন দিয়ে আমার খেয়াল করে নেই যে আমি ফোন অফ করে রাখছি। পরে আম্মুই ফোন দিয়ে বলতেছে আমার মেয়েটার জন্য কি হয়েছে, ও ফোন অফ করে রাখছে, শুধু কাঁদতেছে, খাইতেছে না। তো বলতেছে কেন আম্মু কি হয়েছে, আমার আম্মুর এবার আম্মুই বলতো কেন আম্মু কি হয়েছে ওর, বলতেছে যে তুমি তোমার ভাবির সাথে মনে হয় একটু ফাজলামি করছো বেশি, ওইগুলা দেখছে আর তোমার ফোনে নাকি কিসের মেসেজ তোমার ভাবির এগুলা দেখছে। আমার আম্মুর কথা তখন স্বীকার করে নাই। তো বলছে না আম্মু আমি এগুলা কিছুই না, এগুলো এমনি ফাজলামি করে ভাবি দিচ্ছে এই সেই। তখন নতুন জামাই কি বলবে আর আম্মু, তখন আম্মু বলছে দেখো যদি কিছু থাকে থাকে আমার কাছে বলো, তুমি স্বীকার করো সবকিছু। সে স্বীকার করলো না, কিছুই স্বীকার করলো না। এক মাস পরে উঠাই নিল আমারে, তাদের বাড়ির থেকে অনেক লোক আসলো, এক অনুষ্ঠান টনুষ্ঠান করে উঠাই নিল। তো ও তখন এই সম্পর্কের কথা আমার আম্মু আমার ননদের হাজবেন্ডের কাছে বলল যে এরকম ফোনে মেসেজ দেখে মাইন্ড করতেছে যে ভাবির সাথে কিছু আছে কিনা। আমার ওদের হাজবেন্ড না করে দিল, বললো যে না এগুলো নাই, আমরা কখনো দেখি নাই। আমার মামা শ্বশুর আছে একটা, তাকেও বললো, তার মামা শ্বশুর এসে সেম মানা করে দিল যে না এগুলো আমরা কখনো দেখি নাই। তো আম্মু তো এগুলো আমরা বোঝাইতেছে কিন্তু আম্মু শিওর যে এটা আছে। তো উঠাই নিল, উঠাই নেওয়ার পর যখন আমার বাড়ির সামনে নামাবে তখন তো আমি বাড়িঘর থেকে পুরাই মানে চিৎকার দেওয়ার অবস্থা, মানে ফিরে চলে আসলাম বাসে। মানে এমন বাড়িঘরটি ভাঙাচোরা, উঁচু উঁচু বাড়িঘর, নৌকায় পার হইতে হয়, এগুলো আমি জীবনে দেখিনি কখনো। তখন আমি কি করবো, মানে একদিকে ওইটা ভাবিটা, আর ওই কয়েক এক মাস আমাদের প্রতিদিন ঝগড়া হইতো, ওইগুলা নিয়ে আমি ঝগড়া করতাম প্রথমে যে তোমার তোমার ভাবির সাথে কি আছে আমার বলো, আমরা সবকিছু খুলে বলো, হ্যাঁ আমাকে খুলে বলো। কিন্তু কখনোই বলতো না, এগুলো নিয়ে ঝগড়া হইতো দেখে আমার আম্মু তাড়াতাড়ি করে উঠাই দিল যদি ডিভোর্স টিভোর্স হয়ে যায়, আমার আম্মুর ঘরে এসে পড়বো আবার আমি। তো ওই বাড়ির সামনে যখন নামলাম বরণ ডালা টালা দিয়ে বরে, তখন ঘর বাড়ি দেখলাম মানে কি করবো, আমি যেন পিছনে ফিরে দৌড়াই চলে গেলে বাসে যায় এরকম একটা ইয়া হইতেছে, আমার রাগ হইতেছে, খুব কষ্ট হইতেছে, চোখ দিয়ে মানে এমনি পানি বেরিয়ে হইতেছে। তখন খুব কান্না পাইতেছে, আমার যা আসলো মানে নামাইতে, আমি বললাম না আমি একাই নামবো, আমার যার উপর তো একটা ক্ষোভ আছে। তো যার কারণে আমি আমার যার সাথে দেখলে আমার কাজ মানে ভাল লাগতো না, আমার খুব রাগ হইতো, আমার খুব কষ্ট হইতো আমার যারে দেখলে পারে। তাদের একটা ঘর টিনের ঘর, আর একটা ঘর হাফ ওয়াল ছিল, টিনের যে ঘর ওই ঘরে আমার উঠাইলো, আর হাফ ওয়াল ঘরে আমার যা থাকতো, নতুন বউ অনেকে দেখতে আসতেছে এরকম। তো আমার উঠানো অব্দি তারপরে আমি আমার হাজবেন্ডকে দেখিনি। আমার ঘর আমার সাথে ঘরের ভিতর গেল, নামাজ পড়লো, পরে আমার ঘরের ভিতর বসাই দিয়ে চলে গেল। এরপরে আমি হাজবেন্ডের মুখ দেখতেছি না। আমার সাথে আমার দাদি গেছে, আমার দাদি আর আমি বসে আছি। আমার দাদি ওই অবস্থা দেখে বলতেছে এই বাড়িতে তুই কেমনে থাকবি, মানে এগুলো কারেন্ট নাই, কিছুই নাই। আমার দাদি যত কেউ রাজি ছিল না এমনিতেও। তারপর রাতে খাবার টাবার দিল, তখনও কিন্তু আমি আমার হাজবেন্ড দেখতেছি না। পরে যখন রাতে শোয়ার সময় হয়েছে, তার অনেকক্ষণ পর সবাই শুয়ে পড়ার পর আসছে আমার হাজবেন্ড, তখন আমি মানে প্রায় একটা ঘুম হয়ে যায় এরকম। আমি জিজ্ঞেস করিনি কি কোথায় ছিল বা এত রাত হয়েছে কেন, বলতেছে যে আমার কাজ ছিল, তো কালকে অনুষ্ঠান, কালকে অনেক লোকজন আসবে, তো মাংস টাংস কাটতেছিলাম, এইগুলো বলছে আমি ওইগুলো বিশ্বাস করি, তাই সে ঘুমাইলো। তো সেই রাত্রে কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক নেই, তখন কিন্তু প্রায় এক মাস পর আমাদের দেখা হয়েছে। পরের দিন উঠলাম, মানে দেখি যে আমার যা যেখানে বসে কাজ করে আমার হাজবেন্ড সেখানে দাঁড়াই থাকে। আমার যা রাগ করছে, আমার বিয়ে করছে, এখন আমার কি আদর করতেছে কিনা, মানে এগুলো নিয়ে আমার যা রাগে আছে আমার সাথে, আমার যা
ব্যালেন্স করার চেষ্টা,
হ্যাঁ আমার যা আমার সাথে কিন্তু কথা বলতেছে না। আমার যা মানে আমি যখন ওই বাড়িতে গেছি তখন তো আমার যা হিসেবে সেই আমার কাছে আসবে, খাবার টাবার দিবে, কাপড় চেঞ্জ করাবে, গোসলখানা করবে, এগুলো তো আমি জানি না, আমার দেখাবে, আমার যা করবে এগুলো সে কিছুই করতেছে না, সে আমার সামনেও আসতেছে না মোট কথা। তো গোসল করানোর সময় হয়েছে, সবাই মিলে গোসল করে, হলদি টলদি দিয়ে সবাই বলতেছে আমার যারে তুই যা গোসল করা, তুই যা গোসল করা, সে গোসল করাবে না আমাকে। আমার তো একটাই দোষ যে তার সে রিলেশন করতো, তার সাথে আমার বিয়ে হয়েছে, এটাই হলো আমার দোষ। তাছাড়া তার সাথে কিন্তু আমার আগে পরে কখনো ঝগড়া ঝামলা কিছুই হয় নাই। সে আমরা গোসল করাবে না। এখন সবাই বলতেছে আমার ননদ, ননদের হাজবেন্ডরা, তারপরে গ্রামের আরো চাচিরা আছে, এরা আবার কি বলতেছে যে তুমি বড় বউ, এই বাড়ির বড় বউ, তারপরে ওর যা, তো তুমি তো গোসল করাবা, যাও তুমি গোসল করো, মানে ওনার পায়ে ধরা বাকি ছিল, এত রিকোয়েস্ট করছে সবাই। আমি আধা ঘন্টা উঠানে দাঁড়া করে রাখছি, আমি নতুন বউ, তো বসে আমি গোসল করাতে গেল না, আমার ননদ নিয়ে বালতি ভরে দিয়ে আসলাম, নিজে নিজে গোসল করলাম। গোসলের পরে যে আমি নতুন বউ আমাকে সাজাবে বা ইয়ে করবে কিছুই না, ওই কাপড় পরে আমি বসে আছি, ওই কাপড় পরে বসে থাকলাম, মানে আমার যা যেদিকে যাইতেছে আমার হাজবেন্ড শুধু সেই দিকে যাইতেছে।
বাড়িতে আলটিমেটলি কে কে ছিল, আপনার হাজবেন্ড আর হচ্ছে আপনার যা?
হ্যাঁ আমার শাশুড়ি শ্বশুর।
এই মোট চারজন মিলিয়ে ওরা থাকতো, আপনি নতুন গেলেন।
হ্যাঁ,
তারপর দুই ভাই, কোনো বোন ছিল না?
বোনদের তো বিয়ে হয়ে গেছে অনেক আগে।
তো বিয়ে বাড়িতে বোনরা আসে নাই?
হ্যাঁ আসছে।
তো ওনারাও কোনো হেল্প করতেছিল
না? ওনারা অনেক কাজ করে, তো মানে কাজ করে অন্যান্য কাজ কিনে, রান্না বান্না কাটা বাটা এগুলো নিয়ে। হ্যাঁ, আর ও আমার যা এদিকে একটু যাইতেছে, ওদিকে একটু যাইতেছে, আমার দিকে মানে আমার শাশুড়ি বারবার বলতেছে যে ওরে নিয়ে যাও, গোসল করা, এই করা, ওই করা, সে কিছুই করতেছে না। তারপর আমি গোসল করে নতুন একটা কামার মাথাও আসছে নি, ওইভাবে বসে আছি। আমি ভাবছি যে আমি তো জানি যে নতুন বউদেরকে তো ছেলের বাড়ি থেকে সবাই সাজায়, তো আমি সেটাভাবে বসে আছি। এমন করতে করতে প্রায় দুইটার সময় আমাদের বাড়ি থেকে লোক চলে গেল আমার আনার জন্য, আমার শ্বশুর বাড়িতে। তখন যায় আমার একটা, আমার ফুফাতো বোন গেছে, ও যায় বলতেছে তোরে কেউ সাজায় নাই, কাপড়টাও পরায় নাই। তারপরে ও তাড়াতাড়ি করে লাকিস থেকে কাপড়টা বের করে কাপড়টা পরালো, মাথাটা আসলো, এটাই হলো আমার বউ মানে বিয়ের সাজ, এই অবধি আর আমাকে সাজায় নাই। তো ওই অবস্থায় খাওয়া দাওয়া করে মানে অনেক দূরের পর, তো আমার ফুফুরা যাওয়ার পর আমার ফুফুরা কান্না করছে অনেক যে এরকম একটা বাড়িতে আমার বিয়ে দিচ্ছে। তো আমার নিয়ে আসলো ওই দিন, আমরা যখন মানে গাড়িতে উঠবো আমাদের বাড়িতে আসার জন্য, তো আমার হাজবেন্ড কি করলো, আমার যে ঘরে উঠাইলো ওই ঘর থেকে বেরোয় আমার বড় যার ঘরে গেল, কি করলো তারা জানে, বেশ অনেকক্ষণ টাইম ছিল, প্রায় 5 মিনিটের মতো, পরে বেরিয়ে আসলো, পরে আমার যাও আসলো। আমি যেটা মনে করি যে হয়তো বা ভিতরে যায় তার হাতে পায়ে ধরে একটু রিকোয়েস্ট করলো যে এখন আত্মীয়রা আসছে, এখন চলে যেতেছে, তুমি একটু মানে ভালো মতো কথা বলো। তারপরে সেও আসলো, খানিকক্ষণ পর সে আসলো, আসার পরে আমাদের সাথে ভালো মতো কথা বললো, আমার আম্মুর সাথে, আমার কাকিদের সাথে কথা বললো। কথা বলার পর আমার হাজবেন্ড চলে আসলো আমাদের বাড়িতে, আমিও চলে আসলাম আমাদের বাড়িতে। আমার রাইখে আমার হাজবেন্ড আবার চলে আসলো ঢাকায়, পরে আমি ওই বাড়িতে আসি। তো আমার হাজবেন্ড ঢাকায় এসে বাসা ঠিক করবে, তারপর আমার নিয়ে আসবে। তখন আমার হাজবেন্ড কম টাকা রোজগার করতো, বেশি টাকা তো ইয়ে করতে পারতো না, তো একটা সাবলেট একটা রুম দেখলো।
মানে এটা কি ঢাকাতে দেখলো রুম?
হ্যাঁ, ঢাকায় এসে রুম দেখলো, সাবলেট একটা রুম ঠিক করে পরে আমাদের বাড়িতে গেল, আমার নিয়ে আমার শ্বশুর বাড়িতে গেল বেড়াইতে। আর আমি আবার জায়গা করে একটু ঘুম পাগল, আমি ঘুমাইলে আর কিছু জানি না। আমার শ্বশুর শাশুড়ি সবাই জানতো এই ঘটনাটা, আমার হাজবেন্ড, আমার ভাবির, আমার যার সম্পর্কটা সবাই জানত। আমি ফার্স্টে তো বুঝতে পারিনি, কিন্তু ওরা ছিল এমন একটা ফ্যামিলি যেই ছেলে কামাই মানে রোজগার বেশি, আমার শাশুড়ি সেই ছেলের পক্ষ। ভাসুর বিদেশে থাকতো, যে টাকাটা রোজগার হইতো সেই টাকাটা আমার শাশুড়ির অ্যাকাউন্টে যাইতো, যার কারণে সংসার ছেলে মেয়ে এগুলা ওনার কাছে কিছুই ছিল না, ঠিক আছে? আর ওই টাকাগুলা ইচ্ছা মতো সংসারে খরচ করতো, আর বাদ বাকি টাকাগুলা সব আমার ননদরা নিত, আমার আমার শাশুড়ি কেউ ননদদের দিত। এজন্য আমার শাশুড়ি আমার ননদরা কিছুই বলতো না এগুলো নিয়ে, এমনকি আমার শ্বশুরও কিছু বলে নাই। ঢাকা নিয়ে আসার আগে বাড়িতে বেড়াইতে গেছি, তো রাতের বেলা ঘুমাইছি আমি, তো পরে দেখি কি আমার পাশেও নাই। পরে দরজা খুলছি, দরজা খুলে দেখি বাইরে দাঁড়ায় আছে, জানলাতে কথা বলতেছে আমার ভাবির সাথে। ওই ভাবির ঘরের সাথেই কল ছিল, যাতা কল, উনি জানলা খুলে বসে আছে, এ ঘুম থেকে যায় দুজনে কথা বলতেছে, মানে এই জিনিসটা আমি দেখলাম। দেখার পরে বলতেছে যে ভাইরে দাদা বলতে বলতে দাদার সাথে কথা বলতেছে, তো এই জন্য আমি দাদা দাদা শুনতেছি, আমি কিন্তু জিজ্ঞেসও করিনি। কিন্তু ওইটা দেখার পর আমার খুব কান্না পেতেছে, খুব রাগ উঠতেছিলাম, তোমার সংসার করবো না আমি। তখন সেদিন আমি বললাম তোমার সংসার করবো না, তুমি তোমার ভাবির সাথে রিলেশন করো, এই করো, সেগুলো আমিও খারাপ খারাপ কথা বললাম সেদিন রাতের বেলা। তো তারপর আমাদের বাড়িতে আবার গেলাম, তারপরে আসলাম ঢাকায়, সাবলেটের একটা রুম নিছে। তো যাই হোক, চলতেছে মানে এমন একটা দিন নাই যে ভেজাল লাগতেছে না, আর এমন একটা রাত নাই যে মানে কান্না করতে করতে যাইতেছে না। তো ওই সময় একটা ভাইয়ের সাথে ওর যোগাযোগ ছিল, ওই ভাই আবার বিদেশ থাকতো, ওই ভাই আবার বিয়ে করছে এমন একটা মহিলারে যে আগে বিয়ে হয়েছিল এবং দূরে ছেলে ছিল, তারা রাইখে এই ভাইয়ের সাথে চলে আসছে।
ওকে,
আমি এবার যখন এই যে আমার বাড়িতেই তো পড়াশোনা করতাম, তো পড়াশোনার জন্য যাইতে হইতো, ওই টাইমটা ও আবার ওই ভাইয়ের বাসায় থাকতো। আমি ভাবতাম যে আমি চলে গেছি, নিশ্চয়ই ভাবি রান্নাবান্না, আবার রান্নাবান্না ভালো করতো ভাবি, এই জন্য মানে ভাবি ভাইয়ের বাসায় থাকে, তারপরে ভাইয়ের বাসায় থাকারও জায়গা আছে, এজন্য আমি এটার বেশি মানে মাইন্ড করতাম না। মানে পড়াশোনার জন্য ক্লাস থাকলে বা পরীক্ষা টরীক্ষা থাকলে আমি যাইতাম, পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার চলে আসতাম বাসায়। একদিন আমার মামার বাসা আবার আমার বাসার কাছে, তো আমার মামা বলতেছে কি যে আমার ম্যারেজ গিয়ে তোদের দাওয়াত, আমার হাজবেন্ডে নিজে ফোন দিয়ে দাওয়াত দিচ্ছে। আর ওই দিনই ওই যে ভাইয়ের বন্ধু ওই ভাইয়ের বোনের বাড়িতে দাওয়াত, তাও আবার ওই ভাইয়ের ভাবির দাওয়াত দিচ্ছে, ভাই একটা সৌজন্য খাতিরে আমার হাজবেন্ডে নিয়ে যেতেছে, যাইতেছে আর কি, ভাবি নিয়ে যাবে আমার হাজবেন্ডে। ভাইয়ের কথা আর কি, পরে রাত্রে এসে আমার বলতেছে আমার হাজবেন্ড যে এরকম ভাই আমার যাইতে বলছে, আমি বলতেছি আমার মামা ম্যারেজ যে অনুষ্ঠান করতেছে, মামা তো দাওয়াত দিয়েছে, তো মামার বাসায় যাবে না, তুমি এই জায়গায় যাবা, মানে এটা নিয়ে কথা শুরু হয়েছে। পরে আমি বলতেছি ঠিক আছে, তো তুমি ভাইয়ের সাথে যাও গা, আমি মামার বাসায় যাবানি, বা ঠিক আছে, রাত্রেবেলা ফাইনাল সব ডিসিশন। ভোর থেকেই ওই ভাব ফোন দেওয়া শুরু করছে, ভাই আপনি কোথায়, ভাব আপনি তাড়াতাড়ি এসে না, মানে এরকম ফোন দিতেছে। উনি 3-4 ফোন দেওয়ার পরে আমি জিনিসটা মাইন্ডে নিছি, আমি বলতেছি কি যে তোমার এনে এসে যাবে সেটাও ঠিক আছে, কিন্তু বারবার ফোন দেওয়া মানে কি, সে মানে না দেখতে পায় সেজন্য পাগল হয়ে যেতেছে, এতদিন তো তার বাসায় থাকছে, খাইছে, আমি হঠাৎ করে চলে আসছি ওই তার আগের দিন, মামা ম্যারেজ যে অনুষ্ঠান করবে তো তার আগে আমার বলছিল যে ম্যারেজ, কিন্তু তুমি যে এরকম মানে তোমার এরকম ফোন দিতেছে কেন, বলতে যে ফোন দিতে পারে না আমি কোন সময় যাবো, মানে যাবে তারা 10টার সময় আর আমার হাজবেন্ডে যাইতে বলতেছে 7-8টার সময়, আমি বলছি তুমি এখন যে কি করবা, ফোন দিতে পারে যে ভাই আপনার মনে আছে কিনা, মনে করানোর জন্য একবার ফোন দিতে পারে, কিন্তু বারবার কেন ফোন দিতেছে, মনে হচ্ছে যে তোমার না দেখতে পেয়ে পাগল হয়ে যাচ্ছে, মানে এরকম এক কথা দুই কথা ঝগড়া লেগে যায়, পরে সে কি করে বেল্ট খুলে আচ্ছা মতো আমাকে মারে, মানে
হাত তোলে
না আগে একটা থাপড় দিচ্ছে, কিন্তু এরকম ভাবে মারে নাই, মানে অনেক জোরে জোরে মানে বাড়লো, ঠিক আছে, বা তো বেল্টের যে একটা চুক্কা একটা থাকে না পিনের মতো,
বুঝতে পেরেছি,
তো ওটা কিন্তু শুয়ের মতো ইয়া থাকে না, তারপরেও মানে এত জোরে যেটা মানে বাড়লো যে ওইটা মানে ভিতরে আমার মাংসপেশি থেকে ঢুকে গেল, রক্ত বেরোলো, অনেক মারছে আমার ওই দিন, কিন্তু আমি কাকে বলবো, মানে আমি মায়েরটারেও চলে গেল ভাবির সাথে, ওই ভাইয়ের সাথে ভাইয়ের বোনের বাসায় যাবে, তো আমি আবার সাবলেটে থাকতাম যে আন্টির সাথে, ওই আন্টি অনেক ভালো ছিল, আন্টি অনেক ভালোবাসত, তো আন্টি আয়সা মানে আমার অবস্থা দেখে মানে বলতেছি কি মানে এমন ভাবে মারছে দরজাটকে মারছে, তো আন্টি আয়সা মানে ধরতেও পারে নাই, তারপর আন্টি আয়সা বলতেছি কি মামি আপনি, আমার মামি বলতো, বলতো মামি আপনি বাড়িতে চলে যান, আপনি সংসার করেন না, এটা আন্টি সব জানতো সম্পর্কের কথা, আমি বলছিলাম আর কি, তো আমি বলতেছি আমি কার কাছে যাবো, আমি আম্মুর কাছে যাবো, আম্মু আম্মু বলছে যে সম্পর্ক যাই হোক এগুলা মাইনেই থাকতে হবে, আর যদি না পারো মরে দাও, মরলে ওইখানে মরতে হবে, আমার আম্মু বলছে আগেই বলছে, মানে যখন ওই সম্পর্কের কথা আমি বলছি, আমি বলছি আম্মু আমি সংসারে থাকবো না, আমি তুমি সারাই রাখো, তখন আম্মু এগুলা বলছে, তো বলার পরে তখন আমি বলছি আমি কারে বলবো, আমি কারে বলবো না, এত যে মারছে আমি আম্মুরে বলি নাই, কাউরে বলি নাই, কাউরে না না, আব্বুর আব্বু তো ওই যে উড়নচন্ডী ছিল, ফ্যামিলির প্রতি এত দায়িত্ব ছিল, আমি আব্বুরে বলে কি করবো, আব্বু তো আমার দায়িত্ব নিতে পারবে না,
এটা বিয়ের কতদিন পর আপনার গায়ে হাত তুললো,
কিছুদিনের ভিতরে তো আমার একটা থাপ্পড় দিচ্ছে, ওই ভাবির ওর নিজের ভাবির কথাগুলো নিয়ে কথা কাটাকাটিতে একটা থাপ্পড় দিছিল, তারপরের অনেকদিন পরে প্রায় 7-8 মাস পর,
মানে বছর খানেকের মধ্যে এই ধরনের ঘটনা
হচ্ছে, হ্যাঁ, তারপর আন্টি বলতেছে কি আমি আপনি চলে যান, আমার আম্মু
তখন কি আপনার লেখাপড়াটা স্টপ হয়ে গেছে,
না না আমার লেখাপড়া চলতেছে,
সেই সময়টাতে লেখাপড়া চলতেছিল,
হ্যাঁ আমি তখন ইন্টার পড়ি,
খুবই দুঃখজনক মুহূর্ত, কারণ এই বিষয়গুলো জীবনে যখন একবার হয় তখন র্যান্ডমলি কিছুদিন পর পর এটা হতেই থাকে, নিশ্চয়ই ভবিষ্যতে আরও এরকম ঘটনার আপনি মুখোমুখি হয়েছেন অথবা হননি, আমরা আসলে অনুমান করতে চাই না, কি অপেক্ষা করছে সেটা আমরা ছোট্ট একটা বিরতির পরই ফিরে এসে শুনব। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে বলছি সকানি আমি যে কথাটি বলছিলাম, ওকে ফাইন, আমরা একটা কাজ করি, আমরা বিরতির পর ফিরে এসে বলব স্কুল অফ ক্রিয়েটিভার্স, ছোট একটা বিরতি নিচ্ছি মাত্র 4 মিনিটের, 4 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে আপডেট দিচ্ছি, 4 মিনিটের ব্রেক।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920, Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। সকানিয়ে যেটা বলছিলাম স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, এবং এটা হচ্ছে আমরা বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলে এই প্রতিষ্ঠানটা ওপেন করেছি, এটা আমার একটা ড্রিম বলতে পারেন, স্বপ্ন ছিল, এবং এই সকাতে যারা ট্রেইন নিতে চান, সকা বেসিক্যালি মিডিয়াতে পারফর্মিং আর্টের ওপরে ট্রেনিং এর কাজ করবে, সেটা হতে পারে প্রেজেন্টেশন, প্রোগ্রাম প্রডিউসিং, কিংবা টেলিভিশন প্রেজেন্টেশন, কিংবা রেডিওতে প্রডিউসিং, কিংবা রেডিওতে আর্জিং, এইসব বিষয়গুলো নিয়ে কাজ করবে। তো আমরা ফার্স্ট ব্যাচের অ্যাডমিশন নিচ্ছি খুব শীঘ্রই, গত সপ্তাহে আমরা মাত্র অ্যানাউন্স করেছি, খুব শীঘ্রই ক্লাস শুরু হবে, এখনও বেশ কয়েকজন মেম্বার আমরা নিব, অলরেডি ফিল আপ, যারা এখানে অ্যাডমিট হতে চান দ্রুত যোগাযোগ করবেন এই নম্বরে, আমি নম্বরটি বলে দিচ্ছি 01738686179, আমি আবারও বলছি 01738686179 01738686179। সকার অফিসটি ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশেই, ইউসিসির যেই গলিটা সেই গলি দিয়ে সোজা গেলেই সকার অফিস। ওকে, আমরা গল্পের যে জায়গাটাই ছিলাম ঠিক সেখান থেকে আবারও ফিরতে চাই সাথী, তারপর কি হল?
তারপর ওই আন্টি বলতেছে মামি আপনি চলে যান, তারপর আম্মুর কথা বললাম, তারপর আমি বলতেছিলাম, তো হঠাৎ করে একটু পর আম্মু ফোন দিচ্ছে, তো আম্মু ফোন দিলে আমি তো তখন অনেক কান্না করতেছি, আম্মু ওই কান্নার কণ্ঠ শুনে বলছে কি হয়েছে বলো মারে কি হয়েছে, আম্মু বুঝে গেছে আমার কিছু একটু হয়েছে, কিন্তু মারছে এগুলো আম্মু বুঝতেছে না। পরে আমার কাছ থেকে ওই আন্টি ফোন নিয়ে আন্টি বললো যে মামা এরকম অনেক মারছে, মানে এরকম মানুষ মানুষটা মারে না, এরকম মারছে, অনেক রক্ত বেরোতেছে। তো আম্মু বললো তাহলে ওর একটু ডাক্তারের কাছে নিয়ে যান, আন্টির বললো ওর একটু ডাক্তারের কাছে নিয়ে যান, ওর বাড়ি পাঠিয়ে দেন। আম্মু বললো নিজে নিজে কি ভাবলো, আবার ফোন দিয়ে বলতেছে বা থাক বাড়ি আসার দরকার নেই, তুমি তোমার মামার বাসায় চলে যাও, মামার বাসা কাছে ছিল। তো নিজে নেমে ওই একটা ব্যথার ওষুধ নিলাম আর হচ্ছে এই রক্ত পড়তেছে ওখানে একটা ক্রিম লাগাইলাম। তো লাগাই তারপরে মামার বাসায় গেলাম। ওই দিন মামার ম্যারেজে যাই, তো সবকিছু বলতে পারতেছি না, অনুষ্ঠান সব অনেক লোকজন আছে। তো মামির কাছে এমনি আম্মু ফোন করে বলছে যে ছাতি আসতেছে, তো ওর কি কি বলে তোর কয়েকদিন রাখেন আপনার কাছে, মামির আর কি ফোন দিয়ে বললো। তো বলতেছে মামি বললো ঠিক আছে এখন অনুষ্ঠান চলতেছে তো আমি পরে শুনবানি আর কি হয়েছে, ওর আসতে বল। মামি বসে যায় রইলাম। তো সে নাকি রাত 12টার সময় আসতে, আমি আবার আন্টির কাছে ফোন দিয়ে শুনতাম। সে 12টার সময় যখন আসে দেখলো যে আমি বাসায় নাই, এত মাইরে গেছে, অত মানে অত টাইমের ভিতরে আমার একবার ফোনও দেয় নাই, বা আমার ফোন না দিকে আন্টিরও ফোন দিল না যে ওর একটু দেখেন ওরা অনেক মারছি, আমার প্রতি কোনো টানি ছিল না ওর। আমার কাছেও ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই যে তুমি কোথায় গেছো, বা আমার আম্মুর কাছেও ফোন দিয়ে জিজ্ঞেস করে না বাড়ি গেছে কিনা। তারপর মামির কাছে গেছি, একদিন গেছে, দুই দিন গেছে, তিন দিনের দিন মামি আর কি বলতেছে যে এত মার মারছে, তারপরে তুই চলে আসছিস, একটাবার তো ফোন দিয়ে জিজ্ঞেস করলো না যে তুই কোথায় গেছিস। পরে মামি নিজে থেকে ফোন দিল আমার হাজবেন্ডরা, বলতেছে যে তুমি এত মারা মারছো, তারপরে মারার পরে যে চলে আসছে একটাবার খোঁজ নিছো যে ও কি কোথাও বৃষ্টি খেয়ে মরে গেল নাকি কোথাও চলে গেল না কি করলো, একটাবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলো না তুমি? তখন ও আর কি উল্টা কথা বলতেছে, ও আমার খারাপ খারাপ কথা বলে, আমি কোনো মহিলার সাথে কথা বললে ও খুব মাইন্ড করে, এগুলো আর কি উল্টা মামিরে বললো। তো ওই যে ভাইয়ার বউয়ের মানে ভাইয়ের বোনের বাসায় গেছিল, ওই ভাইয়াটা পাশে ছিল, পরে ভাই কথা বললো আমার মামির সাথে, বললো যে তাইলে এখন ভেজাল তো হইতেই পারে ওদের ভিতরে, আমরা এই মিলমিশ করাই দিব, তাই ওরে নিয়ে আমাদের বাসায় আসে, তাহলে আমি একটা সমাধান করে দিব আমরা। তারপর ওই ভাই ভাবি আর ওই আমার হাজবেন্ড নিয়ে আসলো আমাদের বাসায়। ভাবি আসলো না, ভাবি নাকি দোকান পর্যন্ত এসে আমার হাজবেন্ড অনেক বোঝাই টুজাই গেছে, তারপর মানে ভাবি বলার পরে সে আসছে। তো ভাইরে নিয়ে আসছে সন্ধ্যার সময়, মানে সব আমার নামে বলতেছে যে আমি রাগ করি বেশি, এই করি বেশি, আমি মানে খারাপ খারাপ কথা বলি, এগুলো আমি বলতেছে
আপনার হাজবেন্ড।
হ্যাঁ আমার হাজবেন্ড বলতেছে। তারপর আমার মামা বললো যে ঠিক আছে সব দোষ আমার মেয়েটার, তারপরেও এখন তুমি কি বলো, তুমি এখন আমার মেয়েটাই খুব খারাপ, তবু এই মেয়েটাকে নিয়ে সংসার করতে হবে, এখন তুমি যদি করো করো, আর না করলে পারে তো না করলে সেরকম। তারপর মানে বললো ঠিক আছে ও যেন এরকম না করে, এরকম সেরকম বলে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পর তার পরের দিন কোর্ট পরীক্ষা করে দেখি আমার কনসেপ্ট।
মানে আপনি ওকে গুড নিউজ, বিয়ের কত বছর পরে?
এক বছরের মতো।
এক বছরের মধ্যেই?
হ্যাঁ।
ওকে।
তখন আমার হাজবেন্ডে বললাম ও ফার্স্ট বাবা হবে, ও খুব খুশি হইল, মানে মিষ্টি টিষ্টি খাওয়াইলো সবাই।
যার কোনো বেবি ছিল?
হ্যাঁ দুই মেয়ে ছিল।
দুই মেয়ে কি একসঙ্গে থাকতো? বয়স কত ছিল ওদের?
আমার যখন বিয়ে হয় ছোট মেয়েটা হাঁটা শিখছে এরকম।
আচ্ছা। আর বড় মেয়ে?
আর বড় মেয়েটা ক্লাস ফোরে পড়ে।
ওকে
এরকম
বলেন। তারপর?
তারপর আমার শ্বশুরবাড়িতে বলল, মানে আমার শ্বশুরবাড়ির লোক যখন জানলো আমি কনসেপ্ট হয়েছি, আমার শাশুড়ি বা আমার জা বা আমার শ্বশুর কেউ খুশি হইল না।
আচ্ছা।
একটা খুশি হয় না যে না ঠিক আছে বউরে
ভালো,
মানে ওরা আমার আমার প্রতি কখনোই খুশি ছিল না, ওরা চাইতো যে আমার হাজবেন্ড ওই আমার জায়ের সাথে কথা বলুক, আমার জার সাথে মেলামেশা করুক, মানে এগুলো চাইতো।
আপনি মনে করছেন, বাট এটা তাদের ওপিনিয়ন কিনা আমরা শিওর না, বাট ঠিক আছে আপনি আপনার জায়গা থেকে প্রমাণ পেয়েছেন বলে হয়তো বলছেন, ফাইন বলুন।
তারপর খুশি হইল না। তো তখন আমার হাজবেন্ড একটু পরিবর্তন হইল ওই কয়েকদিনই আমার বাচ্চার
ওই সময়টাতে।
হ্যাঁ। তো যখন আট মাস হইল তখন আমার বাড়িতে আমার রেখে আসলো আমার হাজবেন্ড আট মাসের সময়। তো আট মাসের সময় আমার শ্বশুর আবার অসুস্থ হয়ে পড়ে। তো তখন হইলো যে ওই আট মাসের পেট নিয়ে আমি গেছি, আমার শ্বশুরের এক সপ্তাহ অনেক সেবা যত্ন করছি যে মরে গেলে তো আর হবে না, তখন উনি বিছানায় পায়খানা করতো, আমি সেগুলো পরিষ্কার করছি। আর ওদের বাড়ি ওই বৃষ্টি পড়লে পুরা মানে পুরা শ্যাওলা, ওই ওই কাদার ভিতর দিয়ে হাঁটতে হইতো। আর তখন আট মাসের পেট, তবু আমি আট দিন এখানে থাকছি, আমি জানতাম আমার শাশুড়ি কেমন আমার যা কেমন। তো এগুলো পরে পরে পরবর্তী কথা না শোনায়, তবু আমার হাজবেন্ড কখনো বললো না যে তুমি চলে আসো এখন আট মাস, আর ওখানে কেদা মাটি ওখানে রিক্স আছে তো তুমি ওখানে থাকো না, এগুলো কিছুই বললো না। আমার আট দিন থাকার পর আমি বাড়িতে চলে আসলাম। তারপর আমার হাজবেন্ড আবার ঢাকার থেকে আমাদের বাড়িতে গেল, রাত একটা বাজে গেল, যাইতে যাইতে আমাদের বাড়িতে যাই বলতেছে কি যে মানে বাড়ি যাবে, ওর বাবা অসুস্থ দেখতে যাবে, কিন্তু আমার আম্মু আমরা কেউ চাইতাম না যে একা একা বাড়ি যাক, ও একা একা গেলেই ওর ভাবির সাথে আবার সেই রিলেশনটা ইয়া হইতে পারে, এই জন্য আমরা যাইতে দিতাম না। ওই আট মাসের পেট নিয়ে আমি ওই আট দিন থাকে সে আবারও গেছি ওর সাথে, যাই ওর বাবা অসুস্থ ও তো দেখবেই, তো দেখলো। তখন আমি ভাবির সাথে কথা বলতাম না, আমার খুব কষ্ট লাগতো ভাবির সাথে কথা বলতে। তো কথা বলতাম না দেখি আমার শাশুড়ি আমার ননদরায়ের আমার উপর রাখছিল, বলতো যে এই বোট অনেক হিংসুটে, কারোর সাথে কথা বলে না, মিশে না, নিজের যা কথা বলে না। তো কথা বলি না দেখি আমার শাশুড়ি কি করলো, আমার চাচা শ্বশুর মামা শ্বশুর এদেরকে ডাক দিল, বললো যে তখন আমার ভাসুরও আসছে বিদেশ থেকে, আমার শ্বশুরের অসুস্থতার কথা শুনে আমার ভাসুরও আসছে বিদেশ থেকে, আমার ভাসুর আমার জিজ্ঞেস করতেছে তুমি তোমার ভাবির সাথে কথা বলো না কেন, আমারে বলতেছে, আর আমার চাচা শ্বশুরদের আনছে আমি কথা বলি না কেন, তাই সালিশ করাবে আমার শাশুড়ি,
মানে সবাই মিলে বসে।
হ্যাঁ এই কথাটাই বলছি, আমি বলছি দাদা আমি ভাসুরের দাদাই বলতাম, দাদা আমি একটা কথা বলবো আমার একটু বলতে দেন, বলতেছে আচ্ছা বলো, বলছে কি আমি তো ভাবির সাথে কথা বলি না, ভাবিও আমার সাথে কথা বলে না, তার মানে আমাদের ভিতর নিশ্চয়ই কিছু হয়েছে, এজন্য সেও আমার সাথে কথা বলতেছে না, আমিও কথা বলতেছি না, তাহলে আমার কাছ থেকে না শুনে আপনার ভাবির কাছে একটু শুনেন যে কি হয়েছে, তুমি কথা বলো না কারণ তুমি বড় যা। তখন কেউ কিন্তু জিজ্ঞাসা করলো না ভাবিরে, কেউ জিজ্ঞাসা করলো না, সবাই জানতো তো ব্যাপারটা, কিন্তু আমার ভাসুর জানতো না, আমার ভাসুর দেশের বাইরে থাকতো, যার কারণে আমার শাশুড়ি আমার যা এরা যেমনি বুঝাতে সেমনি বুঝতো। তো কেউ জিজ্ঞেস করলো না, ওইখানে সালিশ শেষ। তো আমারে বললো যে এরকম হিংসা করবে না, মানুষের সাথে কথা বলবা, এই সেই আমারে বুঝাইলো। তো তার কিছুদিন পর আমার শ্বশুর মারা গেল, ওই আট মাসের পেট নিয়ে বাড়িতে আসতে আবারও গেছে আমার শ্বশুর মারা যাওয়ার পর, মানে এইটাই আমি চাইছি যেন আমার হাজবেন্ড একা না যায়, আমি জানি যে এইবার গেলে পরে ওরা সবাই ঠাই মানে ধরে ওরে কথা বলাবে আমার জায়ের সাথে, আমি কথা বলি না দেখে আমার হাজবেন্ড আমি বলতাম যে তুমি যদি ওর সাথে কথা বলো আমি তোমার সংসার করব না। তো আমি কনসেপ্ট ছিলাম,
মানে হাজবেন্ডও কথা বলতো না,
হাজবেন্ডও কথা বলতো না, আমিও কথা বলতাম না,
মানে আলটিমেটলি আপনি হাজবেন্ডকে যেভাবেই হোক বাধ্য করেছেন যে সামহাও যেন ওর সঙ্গে কানেক্টেড না থাকে,
তুমি যদি তার সাথে কথা বলো আমি তোমার সংসার করব না, এই কথা বলছি আমার আমার বাসা যখন কনসেপ্ট ছিল, তার আগে যদি বলতাম তাহলে হয়তো আমার কথা শুনতো না।
আচ্ছা
তো বলার পরে বলছে ঠিক আছে আমি কথা বলবো না, এটা বলছে। তো সত্যি দুইবার গেলাম কথা বললো না, তো দ্বিতীয়বারে দেখি যে আমার শাশুড়ি বলতেছে তার সাথে কথা বলতেই হবে, আমার হাজবেন্ডের কথা বলাইতেই হবে, আমারে বলতেছে। আমার শ্বশুর যখন অসুস্থ মানে মারা যাওয়ার আগের বার আমাদের বাড়িতে আসছে, ও আমরা একসাথে যাব, আমি তো একা যাইতে দিতাম না, তো ও আসছে, ওর সামনে আমি কোরআন শরীফ রাখছি, কোরআন শরীফ রেখে একটা ছুরি নিয়ে আমি হাতের পর ধরছি, আমি বলছি যে হয় তুমি কোরআন শরীফ ধরে বলবা যে তুমি জীবনে কোনোদিন আমার অনুমতি ছাড়া তুমি ভাবির সাথে কথা বলবা না, না নইলে আমি এখানে হাত কাটবো। তো পরে ও কোরআন শরীফ ধরে বলে ঠিক আছে আমি কথা বলবো না।
আপনি এই কাজটা খুবই অন্যায় কাজ করেছেন, যে পরিস্থিতি পড়েন না কেন, প্রথম কথা হচ্ছে এ ধরনের শপথ যে করবে এবং যে করাবে দুজনেই সমান অপরাধী, ধর্মীয় প্রেক্ষাপটে এটা একটা মারাত্মক গুনাহের কাজ, এবং এটা আপনারা যারা শুনছেন এই মুহূর্তে রেডিও তাদেরকে আমি বহুবার বলেছি, এই ধরনের ঘটনা আমাদের সামাজিকতায় ঘটে, বিশেষ করে ধর্মীয় গ্রন্থে হাত দিয়ে এক ধরনের শপথ কাটা, এটা প্রচন্ড রকম গুনাহের কাজ, এবং এটা আল্লাহ আদৌ মাফ করবেন কিনা আমি ঠিক জানি না, ধর্মীয় জ্ঞান বলতে আমার খুব একটা তেমন একটা নেই, যতটুকু জানি এটা খুব মারাত্মক রকমের গুনাহের কাজ, এবং এই কাজটি যদি কখনো কেউ করে থাকেন তার জন্য তওবা করা উচিত, এবং কখনোই আপনি ভুলেও কখনো এমন ধরনের কাজ করবেন না, বলুন আপনি।
তো বলতেছে যে ও কথা বলল না, তারপরের বার আমার শ্বশুর মারা গেল, তখন গেল তখন ও কথা বলল না, মিলাদ চিলাদ দিয়ে ওই আর কি যা হয় সবসময় যায় যায় তাকাতাকি, মানে ও তাকায় থাকবে, ও আমার যাও তাকায় থাকবে, আমার হাজবেন্ড যখন যাবে তখন আমার যা খুব সাজে, চোখে কাজল দেয়, চুল ভালোভাবে রাখে, শাড়ি পরে সবসময়, এমনি কিন্তু আমি যখন একা যায় থাকি তখন কিন্তু কিছুই দেখি না, কিন্তু আমার হাজবেন্ড যখন যায় সে তখন ওই কাজগুলো করে। আমার শ্বশুর মারা গেল, তো আমরা তো আবার ওখান থেকে মিলাদ টিলাদ দিয়ে তারপর বাড়িতে আসলাম, আমার বাড়িতে আমি থাকলাম মানে আমার বাবার বাড়িতে, আর হাজবেন্ড ঢাকায় চলে আসলো। ওই কষ্টগুলো মানে ওইগুলো আমার সবসময় মনে হইতো, আর খুব কষ্ট পাইতাম খুব, কেন যতবার মনে পড়তো মনে হতো মরে যাবো এরকম মনে হতো। তখন আমি কি করলাম, আমি আবার রং নাম্বারে একজনের সাথে কথা বলা শুরু করলাম।
রং নাম্বারে কথা বলা শুরু করলেন, আপনার হাজবেন্ড তো কথা বলা অফ করে দিয়েছিল, তারপর আপনি কেন কথা বলতেন?
আমি কথা বলতাম মানে ওই কথাগুলো মনে পড়লে আমার খুব কষ্ট লাগতো,
তো আপনার মনে হতো যে আপনি এক ধরনের রিভেঞ্জ নেবেন বা টাইম পাস করবেন বা এক ধরনের এই কষ্টটা যাতে আমি না পাই সে কারণে আপনি
মনে না পড়ে, আর যতবার মনে পড়তো ততবার মনে হতো আমি বিষ খাবো, আমি বাঁচবো না এরকম মনে হতো।
ততদিনে কি আপনি শিওর হয়ে গেছেন যে ওনাদের মধ্যে এক ধরনের শারীরিক অনৈতিক সম্পর্ক ছিল?
হ্যাঁ,
আপনি নিজের চোখে দেখেছেন?
আমি শারীরিক সম্পর্কটা সেভাবে নিজের চোখে দেখিনি, ওই মেসেজগুলো নোংরা নোংরা মেসেজ, খুবই খারাপ খারাপ মেসেজ।
ওকে ওকে ঠিক আছে, তখন ওই সব পড়ে বা আপনি জেনে আশেপাশের লোকজনের কথা শুনে অ্যাটিটিউড দেখে আপনি ওভার শিওর হয়ে গেছেন যে ওদের মধ্যে ধরনের সম্পর্ক আছে?
হ্যাঁ ওকে। আমি রং নাম্বারে কথা বলা শুরু করি, বাড়ি ছিল ময়মনসিংহ সিলেটার, নাম ছিল জনি, ফার্স্টে তো মিথ্যাতে বলছি আমার বিয়ে হয় নাই, সেই কথা বলি। কতদিন কথা বলার পরে আমার বাচ্চা হয়েছে, তো তখন আমার কিছুদিন অফ ছিল কথা বলা, এভাবেই প্রায় এক বছর কথা বললাম। কথা বলার পর এক বছর পর
কি বলতেন? এক বছর
ভালো আছি, বাড়ি কোথায়, মানে আমি বলতাম যে আমার বাড়ি অমুক জায়গা ঢাকা গাজীপুর টুঙ্গি এরকম আর কি, বানায় বানায় বলতাম। আর কথা বলতাম, তো দেখলাম কি যে ওর সাথে যখন কথা বলি তখন আমি ভালো থাকি, মানে এই বিষয়গুলো আমার মনে আসতো না। আর অল টাইমিং বিষয়গুলো আমার মনে আসতো, আমি খাইতে বসলাম, হাঁটলে চললে সবসময় মনে আসতো, আর মনে হতো আমি এই হাজবেন্ডের কোনো সমস্যা আমি করবো না আর আমি মরে যাবো, এরকম মনে হতো সবসময়। তো যখন আমার বাচ্চাটা হলো তখন আমার মনে হলো যে না, আমি এখন আমার বাচ্চার জন্য বাঁচবো। তো তখন কি করতাম, ওই জনের সাথে কথা বলতাম। আমার হাজবেন্ড কখনোই ফোনে বলেন আর বাস্তবে সেরকম ভাবে আমাকে কখনোই সময় দিত না। সেই সকাল 10টা 9টায় যাইতো দোকানে আর রাত 10টা, এর ভিতরে বছরের মানে প্রত্যেক দিন, ঈদের দিন যদি বাসায় থাকতো ঘুমাইতো, তাছাড়া আলাদাভাবে আমাকে কখনোই সময় দিত না। তো আমি ওর সাথে টাইম পাস করলাম, দেখলাম যে ভালোই লাগতেছে আমার, আমার সময় যেতেছে প্লাস আমার মন খারাপটা হইতেছে না। তা এক বছর কথা বললাম, কেমন জানি আমি ওর প্রতি একটা দুর্বল হয়ে যাই, আমরা অনেকদিন কথা বলছি কি ও আমার প্রতি দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, ও আমাকে দেখে নাই, আমি ওরে দেখিনি। ও আমারে বলতেছে যে তোমার কণ্ঠ অনেক সুন্দর, আমি তোমার কণ্ঠের জন্য তোমার সাথে কথা বলি।
আপনি তো লুকিয়েছেন যে আপনার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সবকিছু লুকিয়েছেন। এবং আপনার কি টার্গেট ছিল এরকম যে ওর সঙ্গে আপনি টাইম পাস করবেন, ব্যাপারটা এরকম নাকি অন্য ধরনের কোনো সম্পর্ক? টাইম পাস করবেন। ওকে, একটা কথাই আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না।
পরে আমি বললাম কি শোন, আমি তোমার না সব মিথ্যা কথা বলছি, আমি আমার একটা ফ্যামিলি আছে, আমার হাজবেন্ড আছে, তখন আমি সব সত্যি কথা বললাম। বললো কি যে হোক, তোমার এখন সবই হয়েছে ভালো, তুমি সুখে থাকলেই আমি সুখী, তুমি ভালো থাকো, কিন্তু প্রতিদিন আমার সাথে এক মিনিট করে কথা বলবো। আমি বলছি যে না, আমি এটা সম্ভব না, এটা বলতে পারবো না। ও বলতে তোমার কণ্ঠ না শুনলে আমি থাকতে পারবো না, আমি অসুস্থ হয়ে যাব। ও অনেক কান্না করতো, এরকম করতো। পরে এক দেড় বছর তো রেগুলার কথা বললাম, তারপর আমি ওর সাথে রেগুলার কথা বলতাম না, হয়তো বা অনেকদিন পর একদিন ও ফোন দিলে আমি ধরতাম না, আর আমার হাজবেন্ড তো সবসময় থাকতো না। তো দেড় বছর রেগুলার কথা বলার পর আমি আর কথা বললাম না, দেখলাম যে আমার ছেলেটা বড় হয়ে যেতেছে, এখন আমার আম্মুর ব্যাপারটা যেন আমার ছেলের সাথে না ঘটে, এটা আমি তখন ভাবা শুরু করলাম। তো আমার আমার ছেলে একটা সময় ফোন কি জিনিস বুঝতো না, কিন্তু এখন ফোন সে চাপে দেখে, কথা বলে, তো এগুলো যদি দেখে যে আমি অন্য কারোর সাথে কথা বলতেছি, তো এগুলো হয়তো বা ওর ভিতরে অন্য কিছু, মানে আমার নিজেরটা দিয়ে আমি
আপনাকে না করলাম কিভাবে।
তো আমি বললাম যে দেখো, আমার তো ছেলে আছে, আমি চাই না তোমার সাথে এখন কথা বলি, আর আমার হাজবেন্ড যেমনই হোক আমার ফ্যামিলি সম্পর্কে সবই বললাম ওরে। তো বলার পর ও বিশ্বাসও করলো, তো বললো যে তবু তুমি আমার সাথে এক মিনিট করে কথা বললাম, জীবনেও তোমার বিয়ে করতে যাবো না, দেখতে যাবো না, কিছু যাবো না, আমার দেখেও নাই। পরে আমি বলছি না, কখনোই সম্ভব না। তারপরেও এখন অব্দিও আমার মাঝে সাঝে ফোন দেয়, হঠাৎ অনেকদিন পর ঈদ টিদ আসলে পরে আমার ফোন দেয়, কেমন কে আসো এগুলো জানার জন্য। তারপর এরকম যাওয়ার পর ব্যবসা ট্যাবসা আমার হাজবেন্ড পাল্টাইলো, পাল্টানোর পর আবার বাসা পাল্টাইলাম, বাসা পাল্টানোর পর আর আমার হাজবেন্ডের অত্যাচার মানে কন্টিনিউ থাকবে, প্রতিদিন রাতে তো কথা কাটাকাটি মারামারি, হ্যাঁ প্রতিদিনই ওইগুলো নিয়ে ঝগড়া হইতো। দেখা যেত যে ওই যে কোরআন শরীফ ধরেছে এই জন্য সে কথা বলতো না, কিন্তু ফোন দিত আমার শাশুড়ি, ওই যে বললাম না আমার শাশুড়ি একটু এগুলা ইয়া করতো, জানতো এগুলোর পুষ্টি দিত। তো দেখা যেত কি, ফোন দিত আমার যা কথা বলবে না, যা যাও তার সাথে কথা বলতে চাইতো না, যখন শুনছে আমি কোরআন শরীফ ছোঁয়াইছি এভাবে কথা বলতে চাইতো না, সেও কথা বলতো না, কিন্তু আমার শাশুড়ি দিত সবসময়। আবার যখন আমি শ্বশুর বাড়িতে একদিন দুই দিনের জন্য যাইতাম বেড়াইতে, বলতো কি আমার শাশুড়ি বলতো যে তার ঘরে থাকতে, আমার জায়ের ঘরে থাকতে। আমি বলতাম যে আমাদের
জায়ের ঘরে মানে কে থাকবে?
আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডকে থাকতে বলতো। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে তারা এগুলো তো জানতোই সবসময়, তবু এগুলোকে পোস্টরে দিয়ে গেছে সবসময়। বিয়ের আগে এদের মানে আমার শাশুড়ি দুইটা ঘর, তো টিনের একটা ঘর আর একটা হাফওয়াল, তো ওই হাফওয়াল ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকতো, আর আমার যা আর আমার আমার হাজবেন্ডকে ওই টিনের ঘরে দিত আমার শ্বশুর শাশুড়ি, তো ওইখান থেকেই সম্পর্কটা এত গভীর হয়েছিল। তো তখন আমার শাশুড়ি বলতো কি যে এরকম তুমি আমার আমার হাজবেন্ডে বলতো যে তুমি ওই ঘরে যেয়ে থাকো এই সেই। তার ভিতর আমার ভাসুরও মানে একবার তো দেশে থেকে আমার শ্বশুর মরার সময় আসলো, মা মরার আগে আইসে দেখে টেকে গেছে, আমি যে নতুন বউ আমাকে কিন্তু সে কখনো সম্মান টম্মান কিছু করেনি, আমার যা দিতে মানা করছে সে আমাকে কিছুই দেয় নাই। তারপর সেটা নিয়ে তো আমি কিছু বলি নাই কখনো, বা আমার হাজবেন্ডের কাছে কোনো অভিযোগও করিনি, কিন্তু আমার আমার শাশুড়িও কিছু বলে না কখনো। একটা সময় আর কি আমার যার মেয়েদেরকে আমার হাজবেন্ড অনেক কিছু দিত, এক সময় আমি আমিই মানা করছি, আমি বলছি যে তার আমার ভাসুর যখন বিদেশ থেকে আসছে আমার জন্য কিছু আনলো না, তুমি তার মেয়েদেরকে এত কিছু দাও। তখন একটা সময় আমার হাজবেন্ড বুঝলো জিনিসটা, তখন সে দিল না। তো না
দেওয়া, আপনি ধীরে ধীরে ট্রাই করে গেছেন তাকে নিজের মতো করে নিজের কাছে নিয়ে আসার জন্য।
তারপর এভাবে চলতে লাগলো, আর প্রতিদিন তো কন্টিনিউ মারামারি হইতই, কথা কাটা কথা হইলেই মার, কথা হইলেই মার, মানে একটু একটা বিষয় নিয়ে কথা বলতেছি, একটু কথা কাটাকাটি হয়েছে বা ওই বিষয়গুলো আমি বলে ফেলছি, আমার মার দিত। তো আমি আমি শুধু বলতাম যে তুমি তোমার জীবনে ভুল করছো, ঠিক আছে আমি মানলাম, আমি সেই ভুলগুলো মাইনে তোমার সাথে সংসার করতেছি, তো আমার কাছে যেগুলো চাওয়া আছে তুমি সেগুলো আমার পূরণ করবা, যেহেতু আমি তোমার ভুলগুলো এত কিছু জানার পরেও আমি তোমার সাথে সংসার করতেছি। এর ভিতরে হয়েছে আমার আম্মু আবার জিনিসগুলারে বের করছিল, মানে আমার আম্মু মানে আমার যা অন্য একটা ছেলের সাথে কথা বলতো, আমার একটা ননদের জামাইয়ের সাথে হাজবেন্ডের সাথে কথা বলতো, তো কথা বলতো, সেই নাম্বারটা আমি আবার চুরি করে নিছি আমার যার ফোন থেকে, নিয়ে আমার আম্মু রে দিছি। আমার আম্মু আবার আমার আম্মুর কথা শুনলে মনে হবে আমার আম্মু ছোট, মানে কম বয়সে মনে হইতো, তো আমার আম্মু আবার করতো কি ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলতো, বলতে বলতে আমার আম্মুর নাম একটা এমন একটা বলছে যে তার বউয়ের নামের সাথে মিলে গেছে। তার বউ আবার রাগ করে চলে গেছিল, কি কারণে রাগ করে গেছে, ওই ভাইয়ের সাথেও আবার আমার যার সম্পর্কে ছিল।
ফাইন, আমি এই যে জটিল সম্পর্কের জায়গাটা, এই জায়গাটা বুঝতে পারছি না যেটা আসলে পরিণতিটা কি, কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে আপনি প্রথম দিন থেকেই একটা অসুস্থ পরিবেশ পেয়েছেন, অসুস্থ মানসিক পরিবেশ পেয়েছেন, যেটা ছোটবেলাতেও পেয়েছেন আপনার পরিবারে, বৈবাহিক জীবনেও পেয়েছেন, কিন্তু মাঝখানে আপনার সন্তান, এবং এই সন্তান আসার ফলে আপনি চেষ্টা করেছেন যেভাবেই হোক না কেন, এক ধরনের মানসিকভাবে ব্ল্যাকমেইল করে হোক বা যেভাবেই হোক না কেন, আপনার হাজবেন্ডকে আপনার দিকে ফিরিয়ে রাখার জন্য, সেটার জন্য আপনাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমি এখান থেকে ফিরব এবং বর্তমান অবস্থা অবশ্যই জানব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, 5 মিনিটসের ব্রেক, আমরা ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
আমরা আরো একবার ফিরে এসেছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমরা বেশ কিছুদিন যাবৎ জানি যে হাওড় অঞ্চলে এক ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, আমরা যথাসময়ে ব্যবস্থা নিতে পারিনি, যে কারণেই আজকে আমাদের এই দুর্ভোগ, অনেকেই হয়তো এরকম কথা বলে থাকেন। যাই হোক না কেন, অনেক মানুষ তার ফসল হারিয়েছেন, অনেক মানুষ দুর্দিনের সামনে কিভাবে পথ চলবেন সেটা আমরা জানি না, এরকম একটা অবস্থায় রয়েছেন। আমাদের এই অনুষ্ঠান থেকে তাদের প্রতি আমরা সমবেদনা জানাই, ভালোবাসা জানাই, সাহস এবং শক্তি নিয়ে যে কোনো প্রতিকূল অবস্থার মোকাবেলা করুন, সেই দোয়াটুকু করতে পারি, সেই দোয়াটুকুই করছি আমরা লাখ লাখ শ্রোতা মিলে। সাথে আমরা যে গল্পটায় ছিলাম সেখানেই যাব, ইনফ্যাক্ট একেবারে শেষের দিকে চলে এসেছি। তারপর
এরকম চলতেছে, তো এখনো মাঝে মাঝে মানে তখন দেখি মাঝে মাঝে মায়ের হয় একটু, মানে কোন একটা কথা নিয়ে একটু কাটাকাটি হইলে বা কোন একটা জিনিস ও চাইলো আমার একটু দেরি হইলো দিতে, ভাত চাইলো একটু বাচ্চা দেরি হইলো, ভাতের প্লেট আমার মুখের উপর একদম ছুঁড়ে মারবে পুরা, আর মুখে তো থাপ পড়তো আসি সবসময়, এগুলো তো মানে কমন, যেখানে সেখানে এগুলো কোন জায়গা নাই,
দিক বিদিক।
হ্যাঁ,
আপনি পড়াশোনা কন্টিনিউ করছেন?
জি, পড়াশোনা মানে এই জন্যই করতেছি যে আমি আমার অন্য কিছু নিতে পারলেও তো আমার পড়াশোনা নিতে পারবে না, মানে আমি আগের ব্যাপারটা এত আগে এত ইয়া ছিলাম না, পজিটিভ ছিলাম না পড়াশোনা বিষয়ে, এখন বুঝতে পারতেছি যে আমার পড়াশোনা করার দরকার ছিল।
আপনি এমনিতে কি পড়ছেন এখন?
আমি ডিগ্রি সেকেন্ড ইয়ার পড়ি।
ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন, প্ল্যান কি ভবিষ্যতে?
প্ল্যান পড়তে থাকি আমি একটা জব করব, মানে এখন
করতে দিবে আপনাকে জব? আপনার হাজবেন্ড তো সাফিসিয়েন্ট মানি ইনকাম করে,
করতে দিবে না, মানে এখনো আমার এত মানে এখনো অনেক ইয়ার ভিতরে রাখে, ভালো মতো কিছু দিতে চাই না। একটা জিনিস যদি আমি চাই যে আমাকে মুখে একটা ক্রিম বা কোন একটা দাও, দেখা যাচ্ছে একবার বলবো, তিনবার বলবো, তারপর কান্নাকাটি হবে, এটা নিয়ে মারামারি হবে, একটা ক্রিম কিনতে বললো এটা নিয়ে মারামারি হবে। আর আগে থেকে তো মানে আগে একটা ছোটখাটো ইনকাম সোর্স ছিল, তা এখন একটু আলা দিলে ভালো হয়েছে। তো
ছেলের বয়স কত?
আড়াই বছর।
আড়াই বছর,
হ্যাঁ, আমার এটুকুই পাওয়া আমার এত কিছুর ভিতরে যে সে আমার ছেলেটাকে ভালোবাসে, অনেক ভালোবাসে আমার ছেলের।
তো মানে যদি আপনার একটা বেটার অপশন থাকতো, যদি ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতো, আমি বুঝতে পারছি আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করেনি, ফ্যামিলি এটা মেনে নিয়েছে যে যাই হোক না কেন, ভালো হোক মন্দ হোক তোমাকে ওখানে সংসার করতে হবে। ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট করতো মানসিকভাবে যে না, ও যেটা করছে সেটা অন্যায় এবং এখানে তোমার সংসার করা উচিত হবে না, যেটা আপনি প্রথম দিকে চেষ্টাও করেছিলেন কিছুটা, আপনি কি করতেন ওনার সঙ্গে সংসার? না, তার আগে একটু বলেন আমাকে, প্রশ্ন উত্তরটা দিয়ে রাখেন যে সংসারটা কি আপনি করতেন তাহলে?
আর ফ্যামিলি যদি সাপোর্ট দিত তাহলে আমি সংসারটা করতাম না,
করতেন না, একদম অনেস্ট অপিনিয়ন বলেছেন। হ্যাঁ, কি ভুলে গেছেন আপনি?
ভুলে গেছি বলতে যে এর ভিতরে একবার মানে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকে বাড়িতে গেছি, এই যে কিছুদিন আগে, তো অক্টোবরের কথা, তো আমি বাড়িতে গেছি মিলাদের দিন, আমার ছেলে তো ছোট, প্যাম্পাস পরেছি, তো ও একটু শিশু করছে, তো আমি কি করছি প্যাম্পাসটা খুলে ও দূরে একটু ফেলতে গেছি, আমি ঘরের ভিতরে নাই, এই ফাঁকের ভিতরে আমার ওই যা চলে আসছে ঘরের ভিতরে, তো আইসা আমাদের যে খাটের সাথে একটা বাক্স, তো আমার হাজবেন্ড বসে আছে আর সে বাক্সর সামনে দাঁড়ায় আছে, দুজন সামনাসামনি দাঁড়ায় আছে। এখন কিছু বলো বলি করছে, কি কি করছে আমি এগুলো জানি না, আমি দেখি নাই। তো আমি ক্যাম্পাস ফেলতে গেছি আর সে ভিতরে ঢুকছে, এটা আমি দেখছি ভিতরে ঢুকছে। এখন দেখার পর আমার মাথার কাজ করতেছে না, ভিতরে যে কি করবো আমি, এখন কি করবো, আমার কি এখন এটা মানে তাদের ভিতরে চলে যাবো নাকি আমি এখানে দাঁড়িয়ে থাকবো ওরা কথা বলুক ওদের মতো করে, আমি মানে এটা আমার ভিতরে কাজ করতেছে।
আপনি তো আপনার ভাসুরকে অনেকবার পেয়েছেন, তাকে কখনো জানিয়েছেন?
আমার শাশুড়ি মানা করছে, বলছে দেখো তুমি যদি বলো ওরে রাখবে না, আমার যার কথা বলছে যে ওরে রাখবে না, তখন ওর দুটো মেয়ে আছে, ওর মেয়ের দুটো জীবন নষ্ট হয়ে যাবে, তুমি ওর মেয়ে দুটো নষ্ট করো না।
কেন আপনি এতটা সহ্য কেন করলেন?
আমি ওই জন্যই করলাম, কারণ আমার আম্মু
অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে সে দুজনেই সমান অপরাধী।
আমার আম্মু যেটা করছে আমার আম্মুর থেকে আমি সহ্য করছি, আমি চাইনি যে এইগুলাও আবার আমার ভাষারে মেয়েরা শুনে, ওরা ওদের তো কোনো দোষ নেই, ওরা এই সেম কষ্ট পায়, তো এই জন্য আমি কখনোই বলিনি।
এইরকম মানসিক কষ্ট আমাদের অনেক ফ্যামিলিতেই চলে এবং এটা মেয়েরা বছরের পর বছর সহ্য করেন ঘরের মধ্যে, যেটা তারা না পারেন কাউকে বলতে, না পারেন সহ্য করতে, এবং অনেক সময় অনেকেই অনেক বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই যে মানসিক যন্ত্রণাটা, এই মানসিক যন্ত্রণা যে কত ভয়াবহ রকমের হতে পারে, এটা শারীরিক যন্ত্রণার চাইতে কোনো অংশে কম নয়, আমি বরং বলবো যে কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি। এবং আপনি তো সুযোগ পেলে বলেছেন যে আপনার পরিবার যদি আপনাকে সাপোর্ট করতে আপনি সংসারটা করতেন না, আর নিজের পায়ে দাঁড়ানোর শক্তি হলেও হয়তো একসময় দাঁড়াতে পারবেন না, তারপর আপনি লেখাপড়াটা করছেন, হুইচ ইজ ভেরি গুড। লেখাপড়াটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত সম্পদ, এটা কেউ কখনো কারোর কাছ থেকে নিতে পারে না, সুতরাং আপনার এটা অবশ্যই করা উচিত। কি বলবেন এই যে সংসার কত বছরের হলো, ছয় বছরের সংসারে যদি একটা অনেস্ট ওপিনিয়ন আপনার কাছ থেকে জানতে চাই, একদম ফ্র্যাঙ্কলি বলবেন, আপনি আপনার হাজবেন্ডকে লাভ করেন?
আমি আমার সংসারকে ভালোবাসি, হাজবেন্ডকে না।
এই মানুষটার সঙ্গে আপনার সারা জীবন কাটাতে হবে?
হ্যাঁ, এটাই ভাবলে আমার কষ্ট হয়, আমি আমার সন্তানের জন্য কাটাবো। আর ওই যে বললাম না যে
আপনার হাজবেন্ড আপনাকে লাভ করে,
আমি জানি না, কখনো বোঝাই নাই, আমি বুঝতে পারি নাই কখনো, আজ অব্দি সে একই রকম আছে, কখনো মানে ভালোভাবে সময় দেওয়া বা ভালো কিছু কথা বলা বা সেরকম ভাবে খেয়াল আজও কিছু করে না আমার। আর এই যে বললাম না যে ওই আমি ক্যাম্পাস ফেলাইতে গেছি আর তখন দেখি যে আমি ভিতরে ঢুকছে, তো ওই জিনিসটা দেখে আমি তখন তাড়াতাড়ি ক্যাম্পাসটা ফেলে আমি তাড়াতাড়ি ঘরে চলে আসছি, আমারে দেখে আমার যা তাতে বেরোয় গেছে। এই যে এইবারের অক্টোবরের কথা, তার মানে এখনো কিছু না কিছু আসছে, এটা আমি শুয়ে রয়েছি। তখন আমি কিছু বলি নেই শ্বশুর বাড়িতে, কি তখন আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম আমি মরে যাবো, আমি বিষ খাবো।
আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন, আপনি চেষ্টা কেন করেন ওর যদি মন ওনার কাছে গিয়েই থাকে?
আমি চেষ্টা করি যে আমি এখন আমার থাকতে হবে, সংসারটা তো করতেই হবে, তো আমি নিজের মতো করে করি। আমি ওরে ভালোবাসেও দেখছি, ভালো না বাসেও দেখছি, কোনোভাবে ওর আমি পাইনি, কোনোভাবেই আমি
না। আপনি সামহাও তাকে বাধা দিচ্ছেন তো, কোনো না কোনোভাবে আপনি বাধা দিচ্ছেন, নিজের মতো করে যে বলছেন সুইসাইড করবেন, নিজের মতো করে বলছেন যে যেভাবেই হোক আপনি এটা করতে দিবেন না, শপথ কাটাচ্ছেন, যেভাবেই হোক তার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছেন, করছেন তো, এটা করে আপনার লাভটা কি হয়? সে তো আপনাকে ভালোবাসে না।
হ্যাঁ, কেন জানি না, আমার আমি সহ্য করতে পারি,
জানাটা খুব প্রয়োজন। আসলে আমরা মানুষ কি চাই দেখেন, একটা মানুষ্য জীবন নিয়ে আমরা দুনিয়াতে আসি, এমন একটা মানুষের সঙ্গে আমরা সংসার করি যে মানুষটাকে সারাটা বছর হয়তো আমরা চিনতে পারলাম না, সারাটা জীবন হয়তো বা চিনতে পারলাম না, একবারের জন্য নিজের দিকে প্রশ্নও করলাম না যে এই মানুষটাকে আমরা ভালোবাসি কিনা। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, এত সামাজিকভাবে নিপীড়নের শিকার হচ্ছি, এত অন্যায় অবিচারের শিকার হচ্ছি মানসিকভাবে, তারপর ওই মানুষের কাছে আমাদের থাকতে হয় সমাজের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে। একটা সময় কেউ কেউ বাঁধন ছিঁড়তে পারে, বাঁধন ছিঁড়লেও যে সে ভালো থাকে তাও কিন্তু না। তাহলে এই সংসার আমাদেরকে কি দিচ্ছে? আমি আসলে বলছি না যে সব সংসারের একই অবস্থা, কিন্তু অনেক সংসারের অবস্থাই তো এই সাথীর সংসারের মতো। হ্যাঁ, এবং একই সাথে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে উনি আজকে মুখ ফুটে হয়তো লাখ লাখ মানুষের কাছে এসে এই ধরনের কথা বলতে পেরেছেন, কজ মিডিয়া তাকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে বলে। অনেকেই হয়তো আমরা এই ধরনের কথাগুলো কখনোই, প্রত্যেকের পরিবারে কিছু না কিছু আছে যে হয়তো আমরা কখনোই বলবো না এবং মুখ বুঝে আমরা সহ্য করি, কিন্তু যে মানুষটার সাথে সংসার করে গেলাম সেই মানুষটাকে ভালোবাসি কিনা সে প্রশ্নের উত্তর যদি না হয়, এবং সেই মানুষটাও আমাকে ভালোবাসে কিনা, সেই মানুষের সঙ্গে আমি কেন থাকব? সংসার ভালোবাসি, ঠিক আছে, সংসার আপনি ভালোবাসেন, এবং যে মানুষটাকে ভালোবাসেন না কিংবা যে মানুষটার আপনার কাছ থেকে কোন ধরনের কোন এক্সপেকটেশন নাই, তাকে আপনি আরেকটা মানুষের প্রতি সে ভালোবাসছে কি বাসছে না তার জন্য আবার আটকাচ্ছেন, এবং সেটা কেন আটকাচ্ছেন সেটাও আপনি জানেন না। মানে ব্যাপারগুলো খুব অদ্ভুত এবং এটাই চরম সত্যি, কিন্তু গল্পের জায়গাটা হচ্ছে এই জায়গাটাই, মানে শেখার জায়গাটা হচ্ছে এটাই যে মানে জীবনটা আসলে এতটাই হেলাফেলা না, মানে একের পর এক পরিবারে বাচ্চা জন্মগ্রহণ করার পরে মার অনৈতিক কার্যের জন্য মানসিকভাবে নির্যাতনের শিকার হবে, এবং সেই অনৈতিক কার্যক্রম নিজের হাজবেন্ডকে দেখবে, সেখানেও সে মুখ বন্ধ করে সহ্য করবে, কজ তাকে কোনো না কোনোভাবে সংসারে টিকে থাকতে হবে। সংসার নামক এই যন্ত্রণা যদি সেটা অনৈতিকভাবে একটা মানুষের উপর চেপে বসে সেটা কতটা কষ্টকর হতে পারে এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। আপনি কি কিছু বলতে চান? আপনি শুধু এইটুকু বলেন আমাকে, লাস্ট প্রশ্নটা করি আপনাকে।
একটু বলছি,
জি বলেন প্লিজ।
তো ওইখান থেকে ডিসিশন নিলাম যে আমি বিষ খাব। তো ভাবলাম যে এখন শ্বশুর বাড়িতে আছে, এখানে কিছু করা যাবে না। বাবার বাড়িতে আসলাম, তখনও কিছু করলাম না। ভাবলাম যে এখান থেকে কিছু করলাম আর আব্বু আমার উপর জিনিসটা যাবে। তারপর আমি ঢাকায় যখন ফিরলাম, তো তখন আমি আসলে জানতাম না বড়ি খাইলে কেউ মারা যায় না। তারপর আমি কি করলাম যে প্রায় 22 বড়ি আনলাম। আমি তখনই বলে আসলাম আমি তোমার সংসার করবো না, আমি তোমার ছাড়েও যাবো না, কারণ ছাড়িয়ে গেলে আমার তো আবার বিয়ে হবে। সেম যদি এরকম হয় তখন আমি কার কাছে যাবো? তো আমি তোমারও ছাড়বো না, আমি কোথাও যাবো না, আমি মরে যাবো। তখন আমি বলছি ওইখান থেকে যে তুমি এত বছর পর, এত কিছুর পর আজও সে একই আসো, একই রকম আসো। এগুলো বলার পরে সে তো অনেক নাটক করছে। পরে আমি ঢাকায় এসে পরে বড়ি টড়ি কিনে আমি বড়ি খাইছি
বাচ্চা হওয়ার পরেও।
হ্যাঁ, এই যে
কিছুদিন আগের ঘটনা,
হ্যাঁ নভেম্বর ডিসেম্বরের কথা। তো বড়ি খাইছি, তো খাওয়ার পর আমি পড়ে গেছি। ও আবার তখন দুপুরে খাইতে আসছে, খাইতে এসে পরে আমি ধরছে, ধরে টরে পরে হসপিটালে নিছে। হসপিটালে না, এমনি নিচে একটা ডাক্তার ছিল, ওনারে আমাদের বাসার নিচে ডাক্তার ছিল ফার্মেসি, তো ওনারে ডাক দিল। পরে উনি বমি টমি করালো, পরে মেডিসিন টেডিসিন দিল, পরে ঠিক হয়েছি। তারপর আর কি আমার একটা আন্টি আসছে, উনি আর কি আমার বোঝাইলো যে এখন বাচ্চাটার জন্য তোমার থাকতে হবে, আর তুমি যদি মনে করো যে তুমি চলে যাবো, চলে যাবো, পরে যদি আবার একই সেম হয় তখন কি করবো, তখন কার কাছে যাবো? তো এগুলো ভাবে নিজের মতোই তোমার থাকতে হবে। তো এইভাবে এখন আসি,
এটাই মেনে নিচ্ছেন। কেন বললেন আজকে রেডিওতে লাখ লাখ মানুষের সামনে নিজের এই জীবনের অপ্রিয় কথাগুলো? আপনি যখন ফার্স্ট ব্রেকে ছিলাম আমি, তখন আমাকে বলতেছিলেন যে ভাই আজকে আমার খুব হালকা লাগতেছে, কেন বললেন?
আমি আমার হাজবেন্ডের কথা আমি অনেকের কাছে বলছি, আমার বান্ধবীদের কাছে, অনেকের কাছে, কিন্তু আমার আম্মুর ব্যাপারটা আমি কারোর কাছে বলতে পারিনি। আমার আমার প্রিয় বান্ধবীর কাছে আমি বলতে পারিনি আমার আম্মুর কথাটা, কিন্তু আজকে এখানে বলতে পারছি, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। মানে খুব হালকা হালকা লাগতেছে, নিজের কাছে খুব ফ্রেশ লাগতেছে আমার আম্মুর কথাটা বলাতে। আমি কখনোই কারোর কাছে বলিনি, এমনকি আমার কারোর কাছে বলিনি।
আপনি যদি আপনার নিজের জীবনটা নিয়ে একটা স্বপ্নের জীবন কল্পনা করেন, থাকে না এরকম? আমি জানি না আদৌ কল্পনা করেন কিনা, কিন্তু মাঝে মাঝে মনে হয় না যে আহ আমার জীবনটা যদি এরকম হতো?
হ্যাঁ, সেটা আমি কল্পনা করি।
কল্পনা করেন কিরকম সেই জীবনটা?
মনে হয় যে আমি একটা মানে কাজ টাজ করতে পারতাম, আমি কাজ করতাম, নিজের টাকাটা হয়তো নিজের মতো করে থাকতে পারতাম, এটাই। তাছাড়া আমি কিছু করতে পারি না, কল্পনা করি না।
এর চেয়ে বাইরে কিছু চিন্তা করতে পারেন?
এর চেয়ে বাইরে আমার জীবনে হবেও না, শুধু চিন্তা করিও না।
সেরকম চিন্তাও করেন না, না করাটাই বরং ভালো। কারণ যে চিন্তা শুধু কষ্ট দিবে, যে চিন্তা বাস্তবে আসবে না, সেই চিন্তা মাথার মধ্যে না আনাটাই ভালো। তবে যে চিন্তাটা আপনি করছেন যে আপনি একটা কাজ করবেন এবং কিছু পয়সা রোজগার করবেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের সিদ্ধান্ত মেকিং এর জন্য, এটার জন্য আমরা আপনাকে দোয়া করব এবং এটা সত্যি আপনার জন্য প্রয়োজনীয়। বিকজ আপনি যে অবস্থার মধ্যে আছেন সেখান থেকে ভবিষ্যতে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটা আমরা কেউই জানি না। শুধু এতটুকুই বলতে পারি আজকের এই হ্যালো 8920, আজকের এই গল্পটা কারো কোনো মেয়ের জীবনে সত্যি না হোক, কারণ আমি আবারও বলছি শারীরিক অত্যাচারের চাইতে মানসিক অত্যাচার অনেক বেশি ভয়াবহ। যে মানসিক অত্যাচার ওর শৈশব থেকে ও এখনো পেয়ে যাচ্ছে, সেটা কারো জীবনেই না আসুক। সবাই অনেক ভালো থাকেন, সচেতন থাকেন এবং অন্যের জীবনকে নিরাপদ রাখেন, তাহলে আপনিও নিরাপদে থাকবেন। আজকের মতো আমি আরজে কিবরিয়া, এবিসি রেডিও এবং আমার সমস্ত লিসনারের পক্ষ থেকে, হ্যালো 8920 প্রত্যেকটি টিম মেম্বারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভরাত্রি।
Anyway.
up presents Hello 8920. Close up. The closer, the better.
Exclusively on FusionBD.com.